যে স্থানে বিরাম দেওয়া হয়েছিল ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি ধারাবাহিক রূপে। গতদিন আমরা শ্রবণ করেছিলাম মহারাস, যার অনেক সুন্দর মহিমা, অনেক সুন্দর তার ব্যাখ্যা আমরা শ্রবণ করেছিলাম। তো দেখুন, এই ব্রজবাসীগণ তারা কৃষ্ণকে কত ভালোবাসত, এবং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তারা কিছু জানত না, বুঝত না, তা আমরা নিত্য প্রতি শ্রবণ করে আসছি। তা ভগবানের প্রতি ভক্তিটা কেমন হওয়া দরকার ছিল সেটা আমরা ব্রজবাসী দিগকে লক্ষ্য করে তা কিঞ্চিত বুঝতে পেরেছি। তাহলে সেই ব্রজবাসীরা যদি কোন দেব দেবীরও উপাসনা করত, তার অভিপ্রায় কি ছিল? না, তাদের যেন গোবিন্দে রতি হয়, গোবিন্দে প্রেম হয়, এটাই তারা প্রার্থনা করতে। যেমন মাতা কাত্যায়নীর উপাসনা করেছিলেন ব্রজকুমারীরা, তারাও কি চেয়েছিলেন? হে মাত, হে কাত্যায়নী দেবী, আমরা যেন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। তাহলে তাদের যা কিছুই তারা করত যেন তাদের গোবিন্দ চরণে মতি হয়। একবার নন্দ বাবা একদা দেব যাত্রায়াং গোপালা জাতু কৌতুকাহা, একবার সমস্ত নন্দ বাবা অন্যান্য গোপেরা তারা ভাবল যে আমাদের একটি উপাসনা করার দরকার। কি উপাসনা? না, সরস্বতী নদীর তীরে গিয়ে পশুপতি ও অম্বিকা দেবীর একটি যজ্ঞ করব আমরা। কেন? না, কৃষ্ণ বলরামের যাতে মঙ্গল হয়, সাক্ষাৎ ভগবান, তার আর মঙ্গল কি? কিন্তু তাদের মনোগত ভাব যে আমাদের কৃষ্ণ বলরাম সুখে থাক, সেই ব্রজগোপীরা তারা নিজের চরণধুলি পর্যন্ত গোবিন্দের জন্য দিয়ে দিয়েছিলেন। তাদের নরকেরও ভয় ছিল না, না আমাদের নরক হোক কিন্তু আমাদের গোবিন্দ, তিনি তো সুখে থাকবেন, তিনি তো সুস্থ হবেন, এটা হচ্ছে ব্রজভক্তি। তা এখানে সরস্বতী নদীর তীরে সমস্ত ব্রজবাসীগণ তারা এসে পশুপতি মানে মহাদেব, অম্বিকা দেবী অর্থাৎ এই কাত্যায়নীর আরেক রূপ, তার উপাসনা যজ্ঞ করলেন। যজ্ঞ শেষ হয়েছে, রাত্রে নন্দ বাবা শুয়ে আছেন, অকস্মাৎ এক অজগর সর্প সে এসে কি করল, নন্দ মহারাজের পায়ে কামড়ে ধরল। নন্দ মহারাজ তো চিৎকার করা আরম্ভ করলেন, হে ব্রজবাসীগণ, হে কানাই, হে বলাই, দেখো দেখো এক সর্প আমাকে গ্রাস করতে চলেছে, আমাকে কামড়ে ধরেছে, আমাকে তোমরা বাঁচাও। সমস্ত ব্রজবাসীরা যজ্ঞের যে যজ্ঞকাষ্ঠের অগ্নি ছিল তাতে অনেক কাঠ জ্বলছিল, সেই সর্পের শরীরে জ্বলন্ত কাষ্ঠ দিয়ে প্রহার করতে লাগ, তথাপি ছাড়ে না, কোনো অবস্থাতেই ছাড়ছে না। নন্দ বাবা চিৎকার করে বলছেন, আরে কানাই, আরে বলাই, তোরা আয়, এসে আমাকে বাঁচা, এরা কেউ আমাকে বাঁচাতে পারছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করলেন? এসে সেই বৃহৎ কায় বিশিষ্ট অজগর সর্পের পুচ্ছ দেশে মানে লেজটা কেবল চরণ দিয়ে স্পর্শ করলেন। চরণ দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেখানে এক বিদ্যাধর উৎপন্ন হল, দিব্য রূপ যৌবন সম্পন্ন। এই বিদ্যাধর সে তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করতে করতে দণ্ডবত প্রণাম করে আপন লোকে প্রস্থান করলেন। তা ভগবানের চরণে কেমন শক্তি ছিল যে ভগবানের চরণ স্পর্শ পাওয়া মাত্রই তার উত্তম গতি হল? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, কে এই সর্প যে প্রভুর চরণ স্পর্শ পাওয়া মাত্রই তার এত উন্নতি গতি হল, সে উদ্ধার হল? কেই বলছেন, দেখো এ সুদর্শন নামক বিদ্যাধর ছিল, তার রূপের ভারী অহংকার ছিল। তা একবার ঋষি অষ্টবক্রমণি তিনি আট জায়গা থেকে বেঁকা, তার চলনটা ছিল ওই সাপের মতনই, হেঁটেই চলতেন কিন্তু বেঁকে বেঁকে চলতেন অষ্টবক্রমণি। এই অষ্টবক্র মুনিকে দেখে এই সুদর্শন নামক বিদ্যাধর, সে তো অনেক রূপবান কিনা, তাই রূপের অহংকারে সাধুকে অবমাননা করছে। দেখুন এই সাধু অপরাধ, সাধুদের কাছে অপরাধ, গুরুদেবের কাছে অপরাধ, এগুলো বড় ভয়ঙ্কর হয়। যদি অলক্ষিতেও অপরাধ হয়ে যায় তথাপি তার মাপ নেই। এই সুদর্শন নামক বিদ্যাধর অষ্টবক্র মুনির সমীপে গিয়ে বলছেন, ও হো, আপনি তো বেশ সুন্দরভাবে চলেন, আপনার চলার শৈলীটা তো খুব সুন্দর, আপনি তো খুব ভালো স্টাইলে হাঁটতে পারেন, উপহাস করছে। ঋষি অষ্টবক্র তিনি অভিশাপ দিতে চাননি, তিনি ভাবলেন ঠিক আছে, যুবক সুদর্শন বিদ্যাধর তার রূপের অভিমান হয়েছে, ঠিক আছে, আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই সুদর্শন বিদ্যাধর সে পেছনে পেছনে তিরস্কার করতে করতে আবার সামনে গেল, বলছেন আপনি তো বেশ হাঁটতে পারেন, বেশ কায়দা টায়দা করে। অষ্টবক্র মুনির এবার ক্রোধ হল, ক্রোধ হওয়াটা স্বাভাবিক, বারবার যদি তিরস্কার করতে থাকে তাহলে কতক্ষণ সহ্য করবেন। বলছেন, ওরে, তোর রূপের প্রতি তোর এত অহংকার যে তুই দেখতে পাচ্ছিস যে আমার শরীরটাই এই রকম, আমি এই একে বেঁকেই হাঁটি, আমার আট জায়গা থেকে ভগ্ন করা, তথাপি আমাকে দেখে তুই উপহাস করছিস, ঠিক আছে, আমি তো যেমন সাপের মতো চলছি এটাই তো তোর আনন্দ হচ্ছে, ঠিক আছে, তুই সর্প হয়ে যা। অভিশাপ দিয়ে দিলেন। এবারে সুদর্শন বিদ্যাধর সাধুর কাছে হাত জোড় করে বলছেন, হে মহাত্মন, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনি ক্ষমা করুন। বলছেন, আমার সাপ তো অন্যথা হবে না, আমি তো দিয়ে ফেলেছি, এটা তো আর পরিবর্তন হবে না, সুতরাং তুমি যখন বারবার মিনতি করছো, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে স্পর্শ করলে, তার চরণ প্রাপ্ত হলে তুমি পুনঃ এই সুদর্শন রূপে ফিরে আসবে। হে পরীক্ষিত, সেই কারণেই এই সুদর্শন অষ্টবক্রা মুনির অভিশাপে সর্প হয়েছিল, আর সে নন্দ মহারাজকে আকর্ষণ কেন করেছিল, কামড়ে কেন ধরেছিল না, প্রভু তাকে এসে হয়তো স্পর্শ করবেন, তাতে তার সাপ জন্মটি উদ্ধার হয়ে যাবে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ পাওয়া মাত্রই তার মুক্তি হল। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে পেছন দিকে বসতে অসুবিধা হয়, একটু দয়া করে এগিয়ে আসুন তাহলে ভালো। তা অপরাধ এমনই একটি জিনিস যে অপরাধ কাউকে কখনো ছেড়ে দেয় না। অপরাধ যদি অজান্তেও কেউ অপরাধ করে, কোন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করলে তো অপরাধ হবেই হবে, এমনকি কেউ যদি মনে মনেও চিন্তা করে তাহলেও তার অপরাধ হবে। দেখুন, যেমন মনে পড়ছে ভক্ত রুইদাসের কথা, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। যখন রাষ্ট্রীয় যজ্ঞ হল, একেবারে অন্তিম দিনে বৈষ্ণব সেবা সাধু সেবা হচ্ছে, একেবারে অন্তিম দিনে, অন্তিম দিনেই মহোৎসব হয়। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আরে কেশব, আমি যে এত বড় যজ্ঞ করলাম রাষ্ট্রীয় যজ্ঞ, তো এই যে এত সুবিশাল যজ্ঞটি আমি করলাম, তা এটা যথাযথ হলো কিনা আমি কেমন করে বুঝব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বললেন যে হে মহারাজ, আপনার এখানে যে একটা বিশাল ঘন্টা বাঁধা আছে, আপনার যজ্ঞ পূর্ণ হলে এই ঘন্টাটা আপনা আপনি বাঁধতে থাকবে। বলছেন সেটা কি করে সম্ভব হবে? বলছেন যে তোমার এই যে এত এত সেবা হচ্ছে, এর মধ্যে যদি কোনো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তিনি যদি প্রসাদ পান, তাহলে তোমার এই ঘন্টাটা আপনা আপনি বাঁধতে থাকবে। যুধিষ্ঠির মহারাজ তিনি দেখছেন, আমি তো শশাগড়া পৃথিবীতে নিমন্ত্রণ দিয়েছি, দেবলোক থেকে দেবতারা এসেছে, সমস্ত মনি ঋষিরা তারাও আছে, আর সকলে প্রসাদ না পেলেও কেউ না কেউ তো প্রসাদ পাবে, তাহলে আমার আর চিন্তা কিসের? কেউ না কেউ প্রসাদ পাবেই। আরে এত অনন্ত কোটি মানবের আগমন হচ্ছে, তার মধ্যে কি বৈষ্ণব নেই? অতি অবশ্যই আছে। সুতরাং হে কেশব, আমার ঘন্টি তো বাজবেই, উৎসব শেষ হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ বারবার ঘন্টাটার দিকে তাকিয়ে দেখেন, সেটা আপনা আপনি বাজার কথা। তাও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্য কেউ নন, ঘন্টা আর বাজল না, ঘন্টাটাই বাজল না, উৎসব শেষ হয়ে গেল। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবানকে বলছেন, মাধব কই, তুমি বলেছিলে আমার যজ্ঞ সুসম্পন্ন হলে ঘন্টাটা আপনা আপনি বাজবে। বলছেন তাহলে মনে করো সুসম্পন্ন হয়নি বলেই তো বাজেন, তার মানে তুমি কি বলতে চাও কানাই? হে মাধব, তুমি তো সব কথাগুলোই বেঁকিয়ে বলো, মামা তো ভাই কিনা, তাও আবার অনুজ ছোট, তুমি তো সব কথাগুলোই বেঁকিয়ে বলো, এই শশাগড়া পৃথিবীর সমস্ত সকলে প্রসাদ পেল, তার মধ্যে কি একজন বৈষ্ণব ছিল না? বলছেন দেখো দাদাজি, বৈষ্ণব অনেক তোমার রাষ্ট্রীয় যজ্ঞে এসেছে, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু প্রসাদ পাওয়ার সময় দেখবেন প্রায়শই কেটে গেছে, তারা যজ্ঞে এসে অংশগ্রহণ করেছে, দেবর্ষি নারদ এবং তোমার যে তত্ত্বকথা তারা বৈষ্ণবেরা মুনিরা সাধু সন্তেরা মনোযোগ সহকারে শ্রবণ করেছে। কিন্তু আমি কি বলেছি, যদি এক মূর্তি বৈষ্ণব তোমার এই যজ্ঞের অন্তিম দিনের প্রসাদ গ্রহণ করে তাহলে তোমার ঘন্টাটা আপনা আপনি বাজবে এবং তুমি মনে করবে যে তোমার যজ্ঞটি পূর্ণ হয়েছে। যুধিষ্ঠির মহারাজ অবাক, হে কেশব, তার মানে তো আমার যজ্ঞ পূর্ণ হয়নি। বলছেন, একজন শুদ্ধ বৈষ্ণবকে এনে প্রসাদ পাও, দেখবে ঘন্টাটা আপনা আপনি বাজবে, এতে কোনো সন্দেহ নেই। কোথায় পাওয়া যাবে? কেশব বলছে, তোমরা খুঁজে খুঁজে দেখো। বলছে, না, আমরা খুঁজলে কাজ হবে না। দেখো, তুমি এই সমস্ত বেকা কথা ছেড়ে সোজা করে বলো, কাকে আমরা নিয়ে আসব? যদি এত এত মানবের মধ্যে একজন বৈষ্ণব প্রসাদ পায়নি, তাহলে আমরা কোথায় খুঁজব তাকে? হে মাধব, তুমি কৃপা করে বলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো, উমুক স্থানে দেখবে এক মুচি বসে আছে, সেই মুচি নিত্য প্রতি দুই জোড়া জুতো তৈরি করে, এক জোড়া সাধুদের দান করে, আরেক জোড়া বিক্রয় করে তার সংসার পরিচালনা করে। সে পরম বৈষ্ণব, তার নাম রুইদাস। ভীমদাদা বললেন যে, হে মাধব, তুমি শেষ পর্যন্ত যে মুচি সে শ্রেষ্ঠ বৈষ্ণব বলে বলছো, ঠিক আছে, তোমার কথা তো অন্যথা হতেই পারে না। বলছেন, এখন আমরা কি করব? বলছে, তোমরা গিয়ে ওই রুইদাসকে নিমন্ত্রণ করে এনে প্রসাদ পাও, দেখবে তোমাদের ঘন্টাটা আপনা আপনি বাজবে, মনে করবে তোমাদের যজ্ঞ সুসম্পন্ন হলো। ভীমদাদা, অর্জুন, নকুল, সহদেব চারজন গেলেন রথে করে, যেখানে পরমভক্ত রুইদাস তিনি জুতো সেলাই করছেন। এক জোড়া জুতো সাধু সন্তদের দিয়ে দেন, সাধু সন্তেরা বনে বনে চলে, পায়ে কাঁটা পড়তে পারে, তাই তাদেরকে দান করেন, আরেক জোড়া বিক্রি করে তা দিয়ে সংসার চালান। অকস্মাৎ এই চারজন রাজপুত্র তার সম্মুখে রথ থেকে অবতরণ করল। রুইদাস তো আর ভেবে চিনতে কুল কিনারা পায় না, এসব রাজারা আমার কাছে কেন আসছে? এই পাণ্ডবের মধ্যে চার পাণ্ডব চারজন তারা কেন এল? রুইদাস তাদেরকেই প্রণাম করতে যাচ্ছে, ভীমদাদা তাকে তুলে ধরে নিজের বুকে জড়িয়ে ধরলেন। রুইদাস তিনি বলছেন যে, আপনি এত বড় উচ্চ বংশের, আপনি আমাদের রক্ষক, আর আমি কোথায় দীনহীন কাঙাল মুচি, আমাকে আপনি আলিঙ্গন দান করলেন, এটা আপনার ঠিক হলো না। হে রাজকুমার, এটা আপনার ঠিক হলো না। বলছেন, না, আপনি পরম বৈষ্ণব। বলছেন, সে কি, আমি পরম বৈষ্ণব? আরে, আমি তো বৈষ্ণবের কিছুই নই, আমি তো এক মুচি, আমি কি করে বৈষ্ণব হব? ভীমদাদা বললেন, অর্জুন বলছে যে, দেখুন হে মহাত্মন, আপনি আপনাকে গোপন করছেন, কিন্তু আপনার প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আমাদেরকে বলেছেন আপনি পরম ভক্ত, আপনি কেন আপনাকে গোপন করছেন? বলছে, না না, এটা ওনার মহানতা, আমি কি করে বৈষ্ণব হতে পারি? আরে আমি তো, আপনারা তো দেখছেনই, আমি এই জুতো সেলাই করে আমার চলে, আমি জাতিতে মুচি, আমি বৈষ্ণব কি করে হব? বলছেন না, ওই সমস্ত চালাকি করলে চলবে না, আমাদের কথা এখন আপনি শুনুন। অর্জুন বলছে, হে মহাত্মন, হে পরম ভক্ত, আপনি আগামী দিনে আমাদের রাজভবনে আপনি প্রসাদ পাবেন। বলছে না না না, এটা সম্ভব নয়, আমি এই দীনহীন কাঙাল, আমি রাজবাড়িতে গেলে রাজবাড়ির অবমাননা করা হবে, আমি যেতে চাই। বলছেন এটা প্রভুর আজ্ঞা, এটা প্রভুর আজ্ঞা, কিন্তু এ আমি কি বিপদে পড়লাম, প্রভুর আজ্ঞাকে তো আমি ফেলতেও পারি না, কিন্তু আমি এক মুচি, আমাকে প্রসাদ পাওয়াবেন, এটা মানে ঠিক আমার মনটা ভালো লাগছে না। আপনারা আরো কত ভালো ভালো সাধু সন্তেরা আছে তাদেরকে নিয়ে যান। বলছেন না, তা হবে না। ভীম দাদা, এদিকে ধনুধারী অর্জুন, আবার নকুল সহদেব, তাদের সঙ্গে বুদ্ধিতে তর্কে পেরে ওঠাও খুব কষ্ট। অন্তিমে বললেন রুইদাস যে ঠিক আছে, যখন প্রভু বলেছেন আমি যাব, কিন্তু আমাকে খুব লজ্জা করছে যে আমি এক মুচি, আমি আপনাদের রাজ ভবনে কি করে যাব। বলছেন আমরা নিয়ে যাব। বলছে না, আমি নিজেই চলে যাব। বলছে না, আমরা নিয়ে যাব। ঠিক আছে, আপনাদের যা ইচ্ছে। তো দেখুন, রুইদাস তিনি পরম ভক্ত, অত নিজেকে কত হীন মনে করেন। উত্তম হইয়া আপনারে অধম মানে, সেই তো বৈষ্ণব প্রধান। রুইদাস এত বড় ভক্ত যে তিনি গোপনে থাকেন, কাউকে ভুলতে দেন না, কিন্তু সর্বান্তর্যামী ভগবান, তিনি তো প্রতিটি জীবের মনের খবর তিনি বলে দিতে পারেন। ঠিক তাই হল। পরদিন পাণ্ডবরা এসে, কেউ কেউ এসে রুইদাসজিকে নিয়ে গেলেন রাজপ্রাসাদ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পাঞ্চালীকে, দ্রৌপদীকে বলেছেন, দেখো পরম বৈষ্ণবের আগমন হচ্ছে, তোমাদের অনেক সৌভাগ্য, তুমি এক কাজ করো, দ্রৌপদী তুমি নিজের হাতে রন্ধন করো। দ্রৌপদী দেবী ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাপ্রাপ্ত হয়ে নিজ হস্তে রন্ধন করেছে, অনেক অনেক প্রকার, সব স্বর্ণের বাটির মধ্যে বিভিন্ন প্রকার ব্যঞ্জন, প্রত্যেকটার মধ্যে পৃথক পৃথক স্বর্ণের চামচ দিয়ে ভগবানের সম্মুখে রেখেছেন, ভোগ লাগিয়েছে। সমস্ত প্রসাদ রুইদাসকে বসার আসন দিলেন, চতুর্দিকে অগণিত প্রসাদ, আর সবই পরম সুস্বাদু। যেখানে দেবী দ্রৌপদী রন্ধন করেছেন, সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনি রন্ধন করেছেন মনে করুন। রুইদাস কোনদিন এত ভোজ্য সামগ্রী, এত প্রসাদ একসাথে দেখেন। তিনি কি করছেন? পাগলের মতন যেটা পাচ্ছেন সেটা মুখে দিচ্ছেন, যে প্রসাদে হাত দিচ্ছেন সেটা মুখে দিচ্ছেন, চামচের অপেক্ষা নেই। এবং প্রসাদ একেবারে মহা অমৃতের মতো হয়েছে, চামচের অপেক্ষা নেই, যেটা মুখে দিচ্ছেন তার মনের ভাব কি, আরে প্রভু এত সুন্দর পেয়েছেন, দেখি ওটা, দেখি ওটা, দেখি সেটা, যাতে পাচ্ছেন তাতে হাত ডুবিয়ে ডুবিয়ে দিয়ে পাচ্ছেন। দ্রৌপদী পর্দার আড়াল থেকে দেখছে, সে মনে মনে চিন্তা করেছে, যা করেছে সেটাও বলছে। এবারে রুইদাস যাতে পাচ্ছেন তাতে হাত ডুবিয়ে পাচ্ছেন, তরকারিতে হাত দিয়েছেন, আবার ওই হাতি পায়েসে দিয়েছেন, আবার ওই হাতি রাজভোগে দিচ্ছেন, আবার ডাল মুখে দিচ্ছেন। রুইদাস অবা, এত এত সুস্বাদু এই মহাপ্রসাদ। তিনি প্রসাদ পেলেন, পেয়ে আবার পাণ্ডবদের মধ্যে কেউ কেউ গিয়ে রথে করে পৌঁছে দিয়ে এলেন। ঘন্টার বাজে না, ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মাধব তুমি তো বলেছিলে কোন বৈষ্ণব সেবা করলে ঘন্টাটা আপনা আপনি বাজবে এবং আমাদের যজ্ঞটি সুসফল হলো বলে আমরা জানতে পারব। তোমার নির্বাচিত বৈষ্ণব তাকে আমরা নিয়ে এলাম, তাকে প্রসাদ পাওয়ালাম, কিন্তু কই ঘন্টা তো আর বাজলো না, আমাদের যজ্ঞটি তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীর হয়ে বলছেন, দেখো তোমাদের অপরাধ হয়েছে। কি অপরাধ হলো আমরা তো বুঝতে পারছি না, অনেক অনুসন্ধান করলেন। ভগবান সর্বান্তর্যামী, তিনি বলছেন ঠিক আছে তোমাদের দ্রৌপদীকে জিজ্ঞাসা করে দেখো। দ্রৌপদীকে পাণ্ডবেরা ঘিরে ধরে বলছেন, দেবী দ্রৌপদী, আচ্ছা তোমার দ্বারা কোনো অপরাধ হয়েছে এটা আমাদের মাধব বলতে চাইছে। পাণ্ডবেরা কৃষ্ণকে মাধব বলেই সম্বোধন করত, কেশব মাধব দুটি নাম তারা বেশি বলত। দ্রৌপদী তো চিন্তায় করে কুলকানেরা পেল না। দ্রৌপদী কৃষ্ণকে বলছেন, সখা আমার তো ঠিক মনে পড়ছে না আমি কি অপরাধ করলাম। বলছেন কেন, যখন পরম ভক্ত রুইদাস প্রসাদ পাচ্ছিল তখন সে ডালের হাত পায়েসে, পায়েসের হাত তরকারিতে, আবার তরকারির হাত অন্য মিষ্টি দ্রব্যের উপরে, প্রসাদের উপরে, তখন তুমি মনে মনে কিছু চিন্তা করনি? বলছেন হ্যাঁ হে সখা আমি চিন্তা করেছিলাম। কি চিন্তা করেছিলে বলো সকলের সামনে? বলছেন আমি চিন্তা করেছিলাম শেষ পর্যন্ত সখা, কৃষ্ণকে সখা বলে ডাকে, শেষ পর্যন্ত আমাদের সখা তিনি কিনা এক এমন মুচিকে নিয়ে এলো সে তো খেতেই জানে না, কখনো এটায় হাত দেয় কখনো সেটায় হাত দেয়, চামচে হাত দেবে না, শেষ পর্যন্ত এক মুচিকে ডেকে নিয়ে এলো, এটাই তোমার অপরাধ। দেখুন অপরাধ কেমন জিনিস, যে অজান্তে করলেও সেটা অপরাধ হয়ে যাবে। তাহলে কি করা যাবে কেশব, এখন কি উপায়? বলছেন দেখো তোমরা প্রত্যেকে যে তার কাছে ক্ষমা প্রার্থনা করে পুনরায় নিমন্ত্রণ দাও। পাণ্ডবেরা আবার গেলেন, রুইদাসকে প্রণাম করে বললেন, আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদের যজ্ঞ সুসম্পন্ন হয়নি, আমাদের দ্রৌপদী আপনি যখন প্রসাদ পাচ্ছিলেন তার মনের মধ্যে এই প্রকার ভাবনা হয়েছিল, আপনি ক্ষমা করুন, দয়া করুন, আমাদের যজ্ঞটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। রুইদাস বললেন, দেখো আমি কি করতে পারি, তোমাদের যজ্ঞটি সুসম্পন্ন হয়ে যাবে, আমি কি করতে পারি, আমি তা আমার সামর্থ্য হলে আমি করব। বলছেন হে বৈষ্ণব, হে ভক্ত প্রভা, আপনি আমাদের গৃহে আবার প্রসাদ পান, এটাই আমাদের বিনীত প্রার্থনা, তাহলে আমাদের যজ্ঞটি পূর্ণ হবে। আচ্ছা ঠিক আছে তাই হবে। দ্রৌপদী এবার আবার সুন্দরভাবে রন্ধন করলেন, রুইদাস গিয়ে প্রসাদ পাচ্ছেন, আর প্রতি গ্রাসের সঙ্গে সঙ্গে ঘন্টাটি আপনা আপনি বাজা আরম্ভ হল। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। প্রতি গ্রাসের সাথে সাথে ঘন্টাটি বাজতে আরম্ভ। তা এই যে অপরাধ, যে সম্মুখে গালিগালচ করলেই যে অপরাধ সেটা তো আছেই, কায়িক ভাবে মানসিক ভাবে বাচিক ভাবে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব ভক্তকে অপমান করা হয় তাহলে অপরাধ জন্মে যায়। আর যখনই অপরাধ হবে তখন কি হবে, নামে রুচি আসবে না, হরিকথায় রুচি আসবে না, হরিগুণগ্রাম কীর্তন করতে ভালো লাগবে না, এগুলো অপরাধেরই লক্ষণ। প্রতি গ্রাসে গ্রাসে তখন ঘন্টাটি বাজতে লাগলো, পাণ্ডবগণ তারা আনন্দে নৃত্য করতে লাগলো, আর ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার তারা আলিঙ্গন দান করে বলছেন, হে কেশব, হে মাধব, তুমি যদি আমাদের মধ্যে না থাকতে তাহলে আমাদের কোনো কিছুই আমাদের দ্বারা করা সম্ভব হতো না। এদিকে পরমভক্ত রুইদাসের সেবা হলে পর তাকে আবার আপন স্থানে পৌঁছে দিলেন রথে করে। তা যদি অজান্তেও অপরাধ হয় তাহলে সেটাও বড় ভয়ঙ্কর হয়, আমাদের সাধন পথের অনেক বাধক হয়ে দাঁড়ায়। আর আমাদের প্রত্যেকের উচিত কি, আমাদের প্রত্যেকের উচিত যখনকার যে সময়ের ফল প্রভুকে অর্পণ করা। ভক্ত হলে তো করতে হবেই হবে, যদি কেউ কৃষ্ণ ভক্ত এখনো হতে পারেনি, কোনো না কোনো জন্মে প্রতিটি ব্যক্তিকে তাকে কৃষ্ণ ভক্ত হতেই হবে। যারা এখন হচ্ছেন ভালো, সে যতই নাস্তিক হোক, যতই সে পাখণ্ডী হোক, কোনো না কোনো জন্মে তাকে এই বৈষ্ণব ধর্মে এসে এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেই সে মুক্ত হতে পারবে, এতদ ব্যতিরেকে কোনো রাস্তা নেই। তা যারা কৃষ্ণ ভক্ত দীক্ষিত প্রসাদ ভোজী তাদের প্রত্যেকের উচিত কি, যা কিছু দ্রব্য পাওয়া হবে সেটা প্রভুকে সমর্পণ করে। ঠিক আছে, কখনো আমরা বাইরে চলে যাচ্ছি, সেখানে হয়তো তুলসী পাতার সঙ্গে নিয়ে যাওয়া হয়নি, ভুলে গিয়েছে, তথাপি নিজের গলদেশে কণ্ঠে ঠেকিয়ে প্রভুকে চিন্তন করে পাবে। যারা সেই প্রকার কৃষ্ণ ভক্ত হতে পারেননি তাদেরও উচিত যখনকার যে সময়ের ফল সেটা প্রভুকে সমর্পণ করে পাওয়া। ঠিক আছে, প্রভুকে দিয়ে পাওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু নূতন কোন দ্রব্য উঠলে পর যে সিজনে যে ফল, যে মিষ্টি বা যে সবজি, তা একটু অগ্রভাগ হয়তো কোনো সাধু গুরু বৈষ্ণবদের মন্দিরে গিয়ে দিয়ে আসতে হয়। পুরাকালে প্রায়শ এমন করতেন, পুরাকালে যারা পুরোপুরি রূপে বৈষ্ণব ধর্মে আসতে পারেনি তারাও এটা করত। আর ভক্তেরা কি করবে, সদা সর্বদা প্রভুকে অর্পণ করেই পাবে, এটাই বিধেয়। ভগবানকে অর্পণ করে না খেলে অপরাধ হয়। দেখুন, মনে পড়ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবন নামক একটি গ্রন্থ আছে, সেখানে এক বাবাজি মহারাজের জীবন আলেখ্যের মধ্যে পাওয়া যায়, তিনি ছিলেন নন্দগ্রামের পূজারি, নামটা মনে নেই, প্রসঙ্গটি আমার মনে পড়ছে। এই নন্দগ্রামের পূজারি বাবা তিনি সিদ্ধ পর্যায়ের ছিলেন, তিনি নন্দগ্রামের মন্দিরের পুরোহিত ছিলেন, পূজা করতেন। তো নন্দগ্রাম বলে কথা, সেখানে তো প্রচুর ভক্তেরা এসে যে যার ইচ্ছা অনুসারে প্রভু সেবার জন্য বহু কিছু প্রদান করতেন। একবার মন্দির বন্ধ হয়ে গিয়েছে, এই পূজারি বাবার ক্ষুধা পেয়েছে, একটা বড় লাড্ডু, সেটাকে প্রভুকে নিবেদন না করে যে কোনো কারণেই হোক, ভ্রমবশত হোক বা ক্ষুধার তাড়নায় হোক, এই কোনো ভক্তের দেওয়া লাড্ডুটা সে না খেয়ে ভগবানকে না দিয়ে সে পেয়ে নিল। তার যখন মৃত্যু হলো প্রভুর ধামে গেলেন, তার কোনো অপরাধ নেই, এই লাড্ডুটা খাওয়া ব্যক্তি রেখে এই জন্মে তার কোনো অপরাধই ছিল না, শুদ্ধ অতি সুনির্মল চরিত্র ছিল, পাণ্ডিত্য ছিল, ভজন ছিল, প্রভুকে মনের আবেগের সঙ্গে সেবা করতেন। যখন প্রভুর কাছে গেলেন গোলোকে চলে গেলেন, প্রভুকে সম্মুখে পেয়ে আনন্দের আর পালাবার নেই, তো ভগবান বলছেন দেখো তুমি আমার জন্য যে প্রকার ভাবে উপাসনা করেছ এটা বিরল, কিন্তু তুমি একদিন আমাকে একটি লাড্ডু সমর্পণ না করে তুমি খেয়ে নিয়েছিলে, মনে পড়ছে তোমার? বলছেন হ্যাঁ মনে পড়ছে, কারণ প্রভুর ধামের মহিমা এমনই, সে পূর্ব জন্মের বৃত্তান্ত আপনা আপনি জানতে পারে। বলছেন দেখো তুমি তো শাস্ত্র জানো সুবিচক্ষণ শাস্ত্রে, সুতরাং তুমি নিজে নিজেই নির্ণয় নাও যে তুমি তোমার কি হওয়া উচিত। বলছেন প্রভু আপনাকে নিবেদন করে যারা না খায় তাদের কুকুর হওয়া উচিত, তা আমি কুকুর হয়ে আমার প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু হে করুণাময় হে দয়াময় আপনি আমাকে এই কৃপা করুন আমি ব্রজের কুকুর হই, আমাকে বাইরে দিয়েন না। ভগবান বললেন তথাস্ত। তিনি কুকুর শরীর প্রাপ্ত হয়ে নন্দগ্রামের পাশেই একটি ঝাড়ি, ঝাড়ি মানে বন, সেখানে থাকতেন এক মহাত্মার চরণকে আশ্রয় করে। সেই মহাত্মা তিনি বনপ্রদেশে একটি ঝুপড়ি কুঁড়ে ঘর ছিল, সেই কুঁড়ে ঘরে তিনি ভজন করতেন আর সন্ধ্যাবেলাতে মাদুকুড়ি এনে পেতেন। তা দেখেন যে কোথা থেকে এই কুকুরটা এত 24 ঘন্টায় এখানে পড়ে থাকে, তাই মাদুকুড়ির টুকরো তার যাতে পেট ভরে সেই হিসাবে তাকে রুটি দিতেন, সে খেয়ে থাকত। বহু কাল হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, একবার এই মহাত্মা উৎসব হচ্ছে গোবর্ধনে চাকলেশ্বর বলে জায়গা আছে, সেখানে সিদ্ধ কৃষ্ণদাস বাবার সমাধি আছে, তা ব্রজের সমস্ত বৈষ্ণবগণ প্রতি বছর নিয়ম সেবার 4-5 দিন আগে পূর্বে একটি মহোৎসব হয়, এখনো হয়, এই উৎসবে যোগদান করার জন্য তিনি গিয়েছেন, কারণ সেখানে বহু ব্রজের মহাত্মারা একত্রিত হন, তারা কীর্তন করেন, সিদ্ধ বাবার লীলা চরিত্রকে বর্ণন করেন, সূচক কীর্তন হয়, একদিন নাম হয়, তারপরের দিন সিদ্ধ বাবার উদ্দেশ্যে মহোৎসব হয়, সমস্ত বৈষ্ণবগণ প্রসাদ পান, এখনো এটা পূর্বের থেকে চলে আসছে। এই সাধু বাবা 3 দিনের জন্য চলে গেলেন গোবর্ধনে চাকলেশ্বর স্থিত সিদ্ধ কৃষ্ণদাস বাবার মহোৎসবে, 3 দিন পরে তিনি ফিরেছেন, পদযাত্রা ছাড়া আর কোনো অবলম্বন ছিল না। তিনি এসে নিজের কম্বল সঙ্গে ছিল বাঁধা, লোটা ঘটি কম্বল সাধুদের সম্বল, সেগুলোকে নিজের কুটিরের মধ্যে রেখে একটু বসেছেন, হারিকেনটা জ্বালিয়ে বসেছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, এর মধ্যে কে যেন ক্রন্দন করছে, কাঁদছে, রোদন করছে। মহাত্মা ভাবল তাই তো, আমি তো এই বনরাজিতে থাকি, কখনো কখনো দিনের বেলা না হয় কোনো গোয়ালারা এসে আসে, তারা একটু কুয়ার জল খেয়ে যায়। কিন্তু এই সন্ধ্যার সময় এখন রাতও প্রায় হয়ে এসেছে, এই সময় তো কেউ আসে না, তাহলে কে ক্রন্দন করে? তিনি তার হারিকেনটি সঙ্গে নিয়ে প্রথমে কুটিরের চতুর্দিকে বাইরে ঘুরে ঘুরে কোনো মানবকে তো দেখতে পেলেন না। দেখছেন যে সেই কুকুরটা যেমন পেঁচিয়ে শুয়ে থাকে, শুয়ে আছে, সেখান থেকেই মানুষের কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই মহাত্মা তিনিও অনেক উচ্চস্তরের মহাত্মা, সিদ্ধ পর্যায়ের। তিনি ভাবছেন যে এ তো কুকুর, মানুষের মতো ক্রন্দন কেন করে? তখন সে বলছে, কে ভাই, তুমি কি রোদন করছো? তখন কুকুরটা বলছে, হ্যাঁ বাবা, আমি রোদন করছি। এই বাবার তো সমস্ত রোমরাজিগুলো দাঁড়িয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে সাধারণ কুকুর নয়। কে ভাই তুমি, তোমার পরিচয় দাও, কে তুমি? নাম বললেন। বলছেন, তুমি তো তাহলে নন্দগ্রামের পূজারী ছিলে? বলছেন, হ্যাঁ আমি পূজারী ছিলাম। যখন পূজারীর কথা বললেন, নাম বললেন, তখন এই মহাত্মা কুকুর রূপে যিনি রয়েছেন সেই ওনাকে প্রণাম করলেন, কারণ উনি ওনার বয়োজ্যেষ্ঠ সিনিয়র ভক্ত ছিলেন। প্রণাম করে বলছেন, হে মহাত্মন, কুকুরটিকে বলছেন, আপনার এই কুকুর রূপে জন্ম এটা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কৃপা করে আমায় বলুন। বলছেন, দেখুন, আমি তো প্রভুর ধাম প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমি সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আমি আমানিয়া একটি লাড্ডু প্রভুকে সমর্পণ না করে আমি সেটা খেয়ে নিয়েছিলাম। তো আমি নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম, হে ভগবান, আমাকে কুকুর হয়ে জন্মানো উচিত। তাই প্রভুর কাছে প্রার্থনা করলাম, আমাকে ব্রজের কুকুর করে দাও। তাই আমি যখন থেকে এই ব্রজে কুকুর রূপে এসেছি, আমি আপনার নিকটেই থাকতাম, থেকেছি, আপনার দেওয়া রুটি আমি খেয়ে প্রাণ ধারণ করে প্রভুর চিন্তা করতাম। আজ আমি তিন দিন অনাহারে, আপনি চলে গিয়েছেন সিদ্ধ বাবার উৎসবে, আমি তিন দিন যাবৎ অনাহারে আছি। সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবার উৎসবে পোয়া হতো, পোয়া প্রসাদ দিয়ে আগে খাওয়ালে, খাওয়ানোর পর মহাত্মা বলছেন যে আপনি তো তাহলে প্রভুকে দেখেন। বলছেন, হ্যাঁ আমি নিত্য প্রভুর দর্শন পাই, তাহলে কৃপা করে আমায় বলুন। এই মহাত্মাও জানেন যে এই কথা ইনি প্রকাশ করছেন মানে আজই এনার অন্তিম দিবস। তিনি কুকুর রূপী মহাত্মার চরণে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোড় করে তিনি বলছেন, হে মহাত্মন, আপনি কৃপা করে বলুন আপনি প্রভুকে কোথায় দেখেন। বলছেন, হে মহাত্মন, অমুক জায়গাতে একটি যাওয়ার যে জায়গা আছে লোকেশন বলে দিলেন। বললেন, প্রথমে যিনি দেখবেন গৌরবর্ণ নাঙ্গল স্কন্ধে বালক রূপে, তিনি হচ্ছেন বলরাম। তারপরে দেখবেন অনন্ত গাভীর দল, তারা হাম্বা হাম্বা রবে ছুটে চলেছে। একেবারে শেষের দিকে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি আসছেন খুব চঞ্চল। তাকে দেখে কিন্তু আপনি সহসা চিনতে পারবেন না, একেবারে মহা চঞ্চল। দেখবেন সে কখনো গাছের পাতাগুলো ধরে লাফ দিয়ে ধরে টেনে ধরছে, আবার কখনো লাফালাফি করছে, কখনো গাভীগুলোকে তাড়াচ্ছে ইত্যাদি, খুব চঞ্চল মতি তার। এই কথা বলে কুকুর রূপী যে মহাত্মা, তিনি তার শরীর ত্যাগ করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। এই মহাত্মা তিনি চলে গেলেন সেই ঝাড়ি যে পথ দিয়ে কৃষ্ণ বলরাম গোষ্ঠে ফিরে যান। নন্দগ্রামের নিকটে সেই বনের মধ্যে তিনি গিয়ে উপনীত হলেন। আসবেন তো সেই কোন মানে গোধূলি লগ্নে, তিনি তখন থেকেই প্রভুর চিন্তায় বিভাবিত, প্রভুর চিন্তায় এমন ভাবে বিভাবিত যে কখন সেই ক্ষণ আসবে। এই মহাত্মার রাত্রিকালটা যাপন করাই বড় মুশকিল হয়ে উঠল, মনে হচ্ছে যেন যুগ যুগ বেরিয়ে যাচ্ছে, যেন কত শত শত বর্ষ যেন বেরিয়ে যাচ্ছে। অতি কষ্টে প্রভুর নাম করতে করতে জয়শ্রীনাথ বসুন, প্রভুর নাম করতে করতে রজনীটা কোন প্রকারে পার করলেন। এবারে তো সম্পূর্ণ দিবাভাব, গোধূলি লগ্ন, তিনি বারংবার প্রভুর কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, হে শ্রী গোবিন্দ, আমি কি তোমার দর্শন পাবো? তুমি আমায় কৃপা করে দর্শন দিও প্রভু, তোমার ভক্ত তোমার সন্ধান আমাকে বলে দিয়েছে, তুমি কৃপা করে আমাকে দর্শন দিও। এই প্রার্থনা করছেন, আর অনর্গল তিনি অস্ত্র বিসর্জন করে আরতি করছেন, হে গোবিন্দ, তুমি আমাকে দর্শন দেবে তো? এই মহাত্মার গোধূলি লগ্ন পর্যন্ত সময় অতিক্রমণ করতে মনে হচ্ছিল কোটি কোটি বর্ষ তার গত। দেখছেন সেই গোধূলি লগ্নে কুকুর রূপী মহাত্মা, তার নন্দগ্রামের পূজারী বাবা দ্বিতীয় জন্মে কুকুর রূপে ছিলেন। তিনি বলেছিলেন, সর্বপ্রথম শান্ত গৌরবর্ণ বলরাম তিনি পথ দিয়ে হেঁটে যাবেন। ঠিক তাই দেখলেন, বলরামকে দেখে তিনি ভাবলেন গিয়ে তার চরণ জড়িয়ে ধরে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করবেন। আবার ভাবছেন, না, প্রথমেই যদি কিছু গোলযোগ বেঁধে যায় তাহলে ওই কৃষ্ণকে আর দর্শন করতে আমি পারব না। তাই তিনি সেই ঝাড়ি মানে একটা ঝোপের মধ্যে থেকে সাষ্টাঙ্গে বলদেবকে তিনি প্রণাম জানালেন। এবারে দেখতে দেখতে বহু গরুর পাল হাম্বা হাম্বা রবে, তাদের খুড়ো উত্থিত ধুলি আকাশে বাতাসে বিচরণ করে চলেছে। অনেক গাভীর দল তারা চলে গেল। এবারে একেবারে পশ্চাৎ ভাগে শেষে দেখছেন, না, সেই নটখট কৃষ্ণ কানাইয়া অতি চঞ্চল মূর্তি তার, তিনি আসছেন। ঠিক যেমন বলেছিলেন, কখনো গাছের পাতা লাফিয়ে ধরছে, কখনো নৃত্য করছে, কখনো গাভীগুলোকে ভাগাচ্ছে ইত্যাদি। এই মহাত্মা তখন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের দুই চরণ বক্ষে আঁকড়ে ধরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, আরে বাবা, তুমি এ কি করছো? আমি গোয়ালা, তুমি কিনা আমার পা ধরেছো, আমার তো অধোগতি হবে, আমার তো 14 মুষ্টি নরকে চলে যাবে, ছাড়ো ছাড়ো আমায় ছাড়ো, তুমি আমার চরণ কেন ধরছো, তুমি আমার পা কেন ধরছো, বলো দেখি তুমি একজন মহাত্মা। বলছেন, হে ভগবান, আমার সঙ্গে তুমি আর ছলনা করো না। বলছেন, আমি ভগবান? কে বলেছে আমি ভগবান? আরে বাবা, আমি তো গোয়াল বালক, তোমার মতিভ্রম হয়েছে, চলো না আবার ঘরে চলো, দেখবে তোমাকে মাঠা দেব, রুটি দেব, সবজি দেব, আচার দেব, চলো চলো আমি তোমাকে মাধুকরি দেব। বলছেন, না, হে ভগবান, তুমি আমার থেকে কোনো অবস্থাতেই যতই ছল না করো না কেন, আমি তোমার চরণকে ছেড়ে দেব না। আমি জানি তুমি সাক্ষাৎ ভগবান। কে বলেছে আমি ভগবান? বলছেন, তোমার ভক্ত নন্দগ্রামের পূজারি, তার এই দশা হয়েছিল, তিনিই আমাকে বলেছেন তুমি ভগবান, তুমি এই পথ দিয়েই যাও, তোমার সমস্ত লক্ষণ সমস্ত এই গমনাগমনের কথা তিনিই আমাকে বলেছেন। গোবিন্দ গম্ভীর হয়ে গেলেন, আর চালাকি খাটল না, আর কোন চালাকি খাটল না, সম্পূর্ণ ঘটনাটি তিনি বললেন। বলছেন আচ্ছা ঠিক আছে আমি ভগবানই হলাম, তুমি কি চাও আমার থেকে? বলছেন কেন, আমি তোমার স্বরূপকে দেখতে চাই, তুমি আসল স্বরূপে এসো। দেখতে দেখতে ভগবান তার দিব্য রূপ ধারণ করলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। দেখতে দেখতে দিব্য রূপ ধারণ করলেন। মহাত্মাজি তার ভগবানের চরণ বন্দনা করলেন, স্তব স্তুতি করলেন। করার পর প্রভু বলছেন তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে তো? বলছেন না না আমার মনোবাসনা পূর্ণ হয়নি, আমি তো আপনার উপাসনা করিনি। সে কি আমার রূপ দেখে আমার স্বরূপ প্রকট করিয়ে এখন বলছো আমার উপাসনা করনি? মানে যে জন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর, একথা বলা হয়েছে। বলছেন আমি তো তোমার উপাসনা করিনি, আমি তোমার উপাসনা করেছি কিন্তু যুগল মূর্তির উপাসনা করেছি, আমি তোমার বামাঙ্গে রাধা রানীকেও দেখতে চাই। ভগবানের মুখ বন্ধ হয়ে গেল। আমি তো তোমার একা উপাসনা একলার উপাসনা করিনি, আমি তো রাধা রানীর সঙ্গে তোমার উপাসনা করেছি, তাই কৃপা করে তুমি তোমার বাম ভাগে রাধা রানীকেও দাঁড় করিয়ে আমাকে দর্শন দাও। ভগবান তিনি চিন্তন করার সঙ্গে সঙ্গে রাধা রানীও তিনি প্রকট হলেন। বল রাধা রানী কি জয়, বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। এবারে সেই মহাত্মা তিনি কি করলেন, ধীরে ধীরে এগিয়ে গিয়ে রাধারানীর চরণে মস্তক রাখছেন, শ্রীকৃষ্ণের চরণে মস্তক রাখছেন। রাখতে রাখতে তিনি তার পার্থিব শরীরটি সেখানে ছেড়ে দিয়ে ভগবানের গোলকধামে তিনি পৌঁছে গেলেন। তা এখানে আমাদের প্রসঙ্গ এসেছিল অপরাধ, সে প্রসঙ্গে আমরা পরম ভক্ত রুইদাসের চরিত্র কিঞ্চিত গ্রহণ করেছি, আর আমানিয়া দ্রব্যের উপরে আমরা এই প্রসঙ্গটি শ্রবণ করলাম। তা যা কিছু ভগবানকে সমর্পণ না করে তা পাওয়া যাবে না, বিশেষত যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আর যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত এখনো কোনো কারণবশত হতে পারেননি, তাদের উচিত কি নূতন ফল বাজারে এসেছে, নূতন ফল হয়েছে, তাতে আগে তো সকলের গৃহে গৃহেই হতো, এখন তো বাজারেই পাওয়া যায়। তা গৃহে হোক বা বাজারে হোক, নূতন ফল নূতন সবজি সেগুলো প্রভুকে অর্পণ করতে হবে। যদি তাদের সেটা অসম্ভব তাহলে কোনো মন্দিরে গিয়ে সেটা দিয়ে আসতে হবে। পুরাকালে পুরাতন দিনে প্রায়শ পুরাতন পুরাতন ব্যক্তিরা এমনই করতেন, তা না হলে এতে অপরাধ হয়, আর অপরাধের শাস্তি তো দেখছেন। তা ভগবানের ভগবানের যারা আপন জন ভগবান তাদের তৎক্ষণাৎ করিয়ে নেন, কিন্তু যাদের অপরাধের কোনো সীমা নেই তার জমতে থাকে প্রায়শ্চিত্ত একবারে হবে, ভালো করে হবে। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত কি যে যাতে আমরা অপরাধ থেকে বাঁচতে পারি। হরিনাম অল্প হয় হোক আপত্তি নেই, অনেক দরকার নেই, কিন্তু সেটা নিরপরাধ যুক্ত হয়ে হরিনাম করতে হবে। বল ভক্ত বৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। ভগবান শ্রীকৃষ্ণ একবার সমস্ত সখীদের সাথে বন থেকে বনান্তরে বিচরণ করছিলেন। সখীদের অভিলাষা ছিল যে হে প্রাণনাথ, হে প্রাণবল্ল, তুমি যে যে স্থানে গোচারণ করে বেড়াও, আমরা তো নারী জাতি সেই সেই জায়গাতে আমরা যেতে পারি না, তুমি কৃপা করে আমাদেরকে সেই তোমার দিব্য ক্রীড়া স্থলগুলি আমাদের দর্শন করাও। ভগবান শ্রীগোবিন্দ বলরাম সহ ব্রজের সমস্ত গোপীদের সমস্ত মায়েদের বন থেকে বনান্তরে তিনি যে যে স্থানে বিশ্রাম করতেন, সকালের সঙ্গে খেলা করতেন, প্রত্যেককে দেখাচ্ছেন। অতি অদ্ভুত, অতি আনন্দ সেই মুহূর্ত। গোপীরা কৃষ্ণ গুণগ্রামে একেবারে তারা আনন্দে মেতে উঠল। প্রত্যেকেই একে অপরের সঙ্গে কৃষ্ণের মহিমা বর্ণন করছিলেন। অকস্মাৎ সেখানে কুবেরের অনুচর শঙ্খচূড় নামক এক দৈত্য এল। সে দৈত্য বড় ভয়ঙ্কর দৈত্য, দেবতারা পর্যন্ত ভয় পায় তাকে। এই দৈত্য শঙ্খচূড় সে কি করল, পেছন দিকে গোপীদের অপহরণ করে নিয়ে গিয়ে দিলাম। সর্বান্তর্যামী ভগবান তিনি যখন জানতে পারলেন, শঙ্খচূড়কে তাড়িয়ে ধরে তাকে বধ করলেন, আর তার মাথায় এক দিব্য মণি ছিল। পুরাতন দিনে এই মানুষদের মধ্যে প্রায়শ মস্তকে মণি থাকত, যেমন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মাথায় ছিল দিব্য মণি, সেই প্রকার এই শঙ্খচূড়ের মাথায় এক দিব্য মণি ছিল। মানে রাতে রেখে দিলে পুরো জায়গাটাই আলোকিত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শঙ্খচূড় নামক দৈত্যকে বধ করে তার মস্তকে মণিটাকে তুলে দিলেন। এত সুন্দর মণি শ্রী গোবিন্দের ইচ্ছা ছিল রাধারানীকে দেবেন। অনন্ত গোপীরা রয়েছে, রাধারানীও আছেন, যদি রাধারানীকে দেন তাহলে অন্য গোপীদের মধ্যে হিংসা হয়ে যাবে, বললো দেখো আমাদের দিল না, মণি তো একটাই। তা দেখলো যে মায়েদের পেটে একটু হিংসা থাকে বোধহয়, তাই বুদ্ধি করে কি করলেন, বলদেবকে মণিটা দিলেন, যে তাইলে আর কেউ গন্ডগোল করতে পারবে না, আর পরে গিয়ে কানাকানিও করবে না। আরে রাধারানীকেই দিল, আমরা কি ক্ষতি করলাম, আমাদের দিল না কেন। তাই বলরামকে সেই দিব্য মণিটা প্রদান করলেন। বলরাম তো শ্রীকৃষ্ণের অভিপ্রায় জানতেনি, এই বলদেব আবার কালান্তরে এই মণিটাই রাধারানীকেই দেন। এইভাবে প্রভু ব্রজের মধ্যে লীলা করে চলেছেন। এই অধ্যায়টির নাম হচ্ছে যুগল গীত। প্রভু সমস্ত গোপীদেরকে নিয়ে বন থেকে বনান্তরে দর্শন করিয়েছিলেন, আর গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমাকে কীর্তন করেছিলেন। একটি অধ্যায় যুগল গীত, যা এই অল্প সময়ের মধ্যে পুরো বলা সম্ভব নয়। একবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গোষ্ঠে ফিরেছেন, অকস্মাৎ এক অসুর এসে উপস্থিত হল, তার নাম অরিষ্টাসুর। অরিষ্টাসুর দেখতে কেমন, ষাঁড়, ষাঁড়ের আকৃতি, ষাঁড়ই। সে সমস্ত ব্রজমন্ডলকে যেন উলট পালট করে রেখে দেবে, দুই পা দিয়ে, দুই পেছনের পা, সামনের দুই পা, পেছনের দুই পা দিয়ে এমন ভাবে মাটি খুঁড়তে লাগলো যেন ব্রজভূমিকে একেবারে তলিয়ে দেবে। আর তার লেজ এত বিশাল যে মেঘে ঠেকে যাচ্ছে, এত বিশাল শরীর। আর সে বারবার বিষ্ঠা ত্যাগ করছে, মূত্র বিসর্জন করছে, করে নিজের বিরক্তকে প্রকাশ করছিল, এমন গর্জন করছিল যেন মায়েদের গর্ভস্থিত সন্তানও প্রসব হয়ে যাবে, কেমন ভয়ঙ্কর। তাহলে সমস্ত ব্রজবাসীরা, ব্রজের সমস্ত পশুরা, তারা একেবারে ভয় বিহ্বল হয়ে তারা নিজেদের ধ্বনি করতে লাগল, বাঁচাও বাঁচাও রক্ষা কর। গাভীরা তারা হাম্বা হাম্বা রবে পুচ্ছ দেশ তুলে তারা যত্রতত্র বিচরণ করতে লাগলো, ছোটাছুটি করতে লাগলো। আরো আরো যে সমস্ত পশু ছিল তারাও ভয়ভীত হলো, সমস্ত ব্রজবাসী, ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা তারা কৃষ্ণের শরণ গ্রহণ করলেন। কানাই তুমি বাঁচাও, আমাদের বাঁচাও, তুমি আমাদের বহু বিপদ থেকে বাঁচিয়েছ, কিন্তু এই বড় অসুর, একে দেখে মনে হচ্ছে সাধারণ অসুর নয়, তুমি একে এখনই বধ করে আমাদেরকে অভয় প্রদান করো। ভগবান তিনি কি করলেন, সকলকে বললেন ঠিক আছে, চিন্তা নেই, আমি তো আছি তোমাদের সঙ্গে। এটাই তো ব্রজবাসীদের সম্বল, তাদের আশ্বাসন, তারা প্রভুকে অনেক বিশ্বাস করে যে আমাদের সঙ্গে প্রভু আছে, কিসের চিন্তা। ভগবান তাচ্ছিল্যমূলক ভাবে হাতে তালি দিয়ে এক সখার স্কন্ধে হাত রাখলেন, মানে এটা তাচ্ছিল্যমূলক, এই অরিষ্টাসুরকে দেখাচ্ছে, অর্থাৎ প্রভু বলতে চাইছেন তুই আমার কাছে কিছুই না রে, তুই আমার কাছে কিছুই না। এবারে অরিষ্টাসুর ক্রোধে গর্জন করতে করতে শ্রীকৃষ্ণের দিকে আসলো, বিশাল দুটি শিং দিয়ে ভগবানের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার উপক্রম করলেন। এ কংস কর্তৃক প্রেরিত এ সমস্ত অসুর, আকাশমার্গে দেবতারা পর্যন্ত শঙ্কিত যে কি জানি কি হয়, এত বিশাল বড় অসুর, সে তার আকৃতি, সে তো ষাঁড় রূপে রয়েছে, আকৃতিটা হচ্ছে আকাশের সমান, এত বিশাল। যখন শ্রী গোবিন্দের দিকে অরিষ্টাসুর বড় বড় শিং দিয়ে তার চেষ্টা যে গোবিন্দের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গোবিন্দকে হত্যা করল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, যখন সে ছুটে আসছে তার শিং দুটোকে ধরল, শিং দুটোকে ধরে নিয়ে 18 পা পেছনে নিয়ে গিয়ে এমন ভাবে ধাক্কা মারল সে তো একেবারে অজ্ঞান হয়ে পড়ে থাকলো খানিকক্ষণ। তার যখন চেতনা ফিরেছে, জ্ঞান ফিরেছে, সে তখন হাঁপাচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে আর গর্জন করছে, সমস্ত শরীরটা তার ঘামে ভিজে গিয়েছে, সমস্ত শরীরটা ঘামে ভিজে গিয়ে তরতর অবস্থা, এবার ক্রোধ হয়েছে 10 গুণ বেশি। এবারে সে আবার উঠে প্রভুর প্রতি আক্রমণ করার জন্য মহা তীব্র গতিতে ছুটে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবলীলাক্রমে কি করলেন, যে তার শিং দুটোকে ধরে মোচড় দিতে লাগল, এমন ভাবে মোচড় দিচ্ছেন যেমন গজপতি অর্থাৎ কোন হাতি যেমন পদ্মের নালকে মাথায় তুলে নেয়, তার যেমন কিছুই হয় না, তা ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরের দুই শিংকে ধরে একেবারে মোচড় দিচ্ছেন যেমন কাপড় নেকড়ানো হয়, তার শিং দুটোকে ভেঙে ফেললেন, উপড়ে দিলেন, নিয়ে সেই শিং দিয়েই তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে অরিষ্টাসুরকে বধ করলেন। বল অরিষ্টাসুর মর্দন ভগবান কি যায়। সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণের মহিমায় পঞ্চমুখ হলেন, যা সর্বদা হয়ে থাকে। এই শ্রীকৃষ্ণ না থাকলে আমরা অতি অবশ্যই মারা যেতাম। দেখো এই শ্রীকৃষ্ণ সে সাধারণ নয়, ইনি কোন বিশেষ দেবতা, যার এই ব্রজে জন্মগ্রহণ করার পর থেকে আমাদের কত কত শত শত বিপদ থেকে আমাদের মুক্ত করেছে। সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে আলিঙ্গন দান করলেন, সখারা তাকে জড়িয়ে ধরে উঁচু করে তুলে তারা কানাইয়ের জয় দিচ্ছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ্যাম। এবারে আমরা আদি বরাহ পুরাণের একটি প্রসঙ্গে যেতে হচ্ছে। শ্রীমৎ ভাগবতের মূলে বর্ণনা করেননি ব্যাসদেব বা সুখমণি, রাধাকুণ্ডের উৎপত্তি হচ্ছে এর স্থান থেকে। এই রাধাকুণ্ডের উৎপত্তি কাল কিন্তু এই চৈত্র পূর্ণিমাতে, এই যে চৈত্র মাসের পূর্ণিমা, এই 31 তারিখের দিনটা, এটা প্রায়শই কেউ জানে না। কিন্তু শ্রী জীব গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ তার টিকার মধ্যে লিখেছেন যে চৈত্র পূর্ণমাসম এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। আমরা প্রায়শ মানে 99.9% ব্যক্তিরাই জানি যে রাধাকুণ্ডের উৎপত্তি হচ্ছে ওই কুণ্ড স্নান বলি আমরা নিয়মসভায়, কিন্তু তা কোনোদিনই নয়। এই কুণ্ড স্নান হচ্ছে এই চৈত্র মাসের পূর্ণিমা। ঠিক এই দিনেই আমাদের প্রসঙ্গটা বেশ সুন্দর সময়ে এসেছে, আর কয়েকদিন আগে পিছিয়ে সে প্রসঙ্গটি আমরা তিথির কাছাকাছি এসেই আলোচনা করতে পারলাম। এখন আদিবরাহ পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে সমস্ত সখীরা তারা কৃষ্ণকে বলছে, দেখো তুমি আর আমাদের সঙ্গে মিশতে পারবে না, কেন কি অপরাধ আমার? বলছেন তোমার অপরাধ হচ্ছে তুমি একজন সনাতন ধর্ম অবলম্বী বিশেষ ব্যক্তি। তা তুমি একজন সনাতন ধর্ম অবলম্বী হয়ে এক গোবধ করেছো, তুমি তোমার দ্বারা গোবধ হয়েছে, তাই তুমি আমাদের সঙ্গে আর মিশতে পারবে না। বলছেন আরে সখীরা কোথায় গোবধ করলাম, ও তো অসুর ছিল। বলছেন অসুর থাক আর যাই থাক, সে তো গো রূপে ছিল, গো জাতির মধ্যে পড়ে, তুমি তাকে বধ করেছ, সুতরাং আমাদের সঙ্গে তুমি আর মেলামেশা করতে পারবে না, যাও তুমি আলাদা আলাদা থাকো, তুমি পাপী, তুমি গোহত্যা করে পাপ অর্জন করেছ, তোমার সঙ্গে আমরা মিশলে ওই গোহত্যা পাপ আমাদেরকেও স্পর্শ করবে। এটা লীলা, এটা কিন্তু যা বলছে তা কিন্তু সঠিক নয়। গোবিন্দের আবার কোনদিন পাপ লাগতে পারে? তা আবার অসুরকে মেরেছে, এটা লীলার জন্য বলা হচ্ছে। তুমি আর আমাদের সঙ্গে কোন প্রকারেই মিশতে পারবে না। শ্রীকৃষ্ণ বলল, দেখো সখীরা, তোমরা আমার সঙ্গে না মিশে থাকতে পারবে না, আর আমারও সেই প্রকার অবস্থা, সুতরাং যা হওয়ার তা হয়ে গিয়েছে, এর তো কোনো উপায়ও থাকবে। ললিতা বিশাখা রাধারানী আদি তারা বলছেন যে দেখো তুমি পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থে গিয়ে গিয়ে যদি স্নান করে আসতে পারো তাহলে আমরা তোমাকে আমাদের দলে নিয়ে নেব, এই কারণে যে সমস্ত তীর্থে স্নান করার দরুন তোমার গোহত্যা জনিত পাপ শেষ হয়ে গিয়েছে। ও এই কথা, ঠিক আছে আমি চললাম। অন্যান্য সখীরা বলছে যে দেখো তোমার কোনো বিশ্বাস নেই, তুমি কোন খাল বিল থেকে ডুব দিয়ে এসে আমাদেরকে বলবে যে না আমাদের আমার সব তীর্থে তীর্থে আমি স্নান করে এসেছি, এ আমরা মেনে নিতে পারব। বলছেন এ তো আরেক ঝামেলার কথা বললে, তাহলে কি করলে তোমাদের বিশ্বাসটা হবে? বলছেন আমাদের সামনে তুমি সমস্ত তীর্থদের ডেকে তারা যদি জল রূপ ধারণ করে সেখানে চান করলে আমরা মেনে দেব। ঠিক আছে তাই করছে। ভগবান শ্রীগোবিন্দ তিনি একটি পদাঘাত করলেন গোড়ালি দিয়ে, দেখতে দেখতে একটি বিশাল কুণ্ডের আকার ধারণ করল। শ্রীগোবিন্দ চিন্তন করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যত তীর্থ আছে সব মূর্তিমন্ত হলেন, মূর্তিমন্ত হয়ে তারা স্তুতি করছেন গোবিন্দের কাছে। বলছেন হে ভগবান, আপনি আমাদেরকে চিন্তন কেন করেছেন? সখীদের ইতিবৃত্ত ঘটনাটি অরিষ্টাসুর বধ কাহিনী সমস্ত তীর্থদের বললেন। বলছেন হে গোবিন্দ, আপনার আবার স্নান করা লাগে নাকি? বলছেন না যখন আমাদের আমার সখীদের ইচ্ছা হয়েছে তাহলে সেটা করে দেখাবো, তাহলে আজ্ঞা করুন আমরা কি করতে পারি। বলছে তোমরা তো মূর্তিমন্ত হয়েছো, তোমরা বাড়ি অর্থাৎ জল জলের আকার ধারণ করে আমার পদ দ্বারা রচিত এই কুণ্ড মধ্যে তোমরা প্রবেশ করো। সমস্ত তীর্থ যত যত বিশ্ব ব্রহ্মাণ্ডের তীর্থ আছে সব শ্যামকুণ্ডে এসে বাড়ি রূপ জল রূপ গ্রহণ করে জল হয়ে গেল। এই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড। বল শ্রী শ্রী শ্যাম কুণ্ড কি জয়, বল কৃষ্ণ কুণ্ড কি জয়, বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল জয় জয় শ্রী রাধে শ্যাম। দেখতে দেখতে গোবিন্দ সমস্ত সখীদের সম্মুখে এই কুণ্ডে স্নান করলেন, তারপরে তিনি আবার উঠলেন। সমস্ত সখীদের কৃষ্ণ বলছেন কি হে সখীগণ এবার তো ঠিকঠাক হলো? বলছেন না এবার তো ঠিকই হয়েছে, যখন তীর্থ তীর্থগণ আমাদের সম্মুখে মূর্তিমন্ত হয়েছে তাহলে তো মেনেই নিতে হয়। বলছে তোমরাও চান করে শুদ্ধ হও। বলছে না তোমার ওই গোহত্যা জনিত পাপ ওই জলে রয়েছে, ওতে আমরা স্নান করব না। এটা সখীগণ উপহাস করলেন। আরে গোবিন্দ যেখানে স্নান করেছেন সেটা তো আরো সুপবিত্র হয়ে গেল। সখীরা উপহাসার ছলে বলছেন না তোমার ওই পাপ বিধৌত কুণ্ডে আমরা স্নান করব না। ঠিক আছে যেমন তোমাদের ইচ্ছা। সমস্ত সখীরা তারা শ্রীমতী রাধারানী জিউকে বললেন হে রাধে যখন কৃষ্ণকুণ্ড হয়েছে তাহলে পাশে রাধাকুণ্ড হওয়া দরকার, তুমি একটি কুণ্ড রচনা করো আমরা তোমার সহযোগী। রাধারানী নিজের স্বর্ণের কঙ্কন খুললেন, খুলে মৃত্তিকা খনন করা আরম্ভ করলেন। রাধারানীর সখী অনন্ত তারাও মাটি খনন করতে করতে দেখতে দেখতে এক বৃহৎ কুণ্ড রূপ ধারণ করল। মাটি খুঁড়ে একেবারে প্রস্তুত কিন্তু জল নেই। জল কোথায় পাবে? কৃষ্ণ মজা দেখছে, সখীরা একেবারে ঘেমে করতর অবস্থা। একটা কুণ্ড তৈরি করতে গেলে কত কষ্ট, একটা পুকুর কাটতে গেলে কত কষ্ট, তা আবার সখীরা বলে কথা। গোবিন্দ তো চরণের উপর চরণ রেখে সখীদের লীলা দেখছে, বলছেন আরো বড় করো ভালো করে করো। জল কোথা থেকে আসবে তোমাদের? বলছেন দেখি আমরা কি করি। শ্রী গোবিন্দ বলছেন আমার কুণ্ডের জল নিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের আর কষ্ট করতে হবে না। বলছেন না ওই পাপ বিধৌত জল আমরা কোন প্রকারেই নিতে চাই না। তোমার ওই পাপ বিধৌত জল আমরা নেব না, আমরা অন্য উপায় দেখি। অন্য উপায়টা কি? রাধা কুণ্ডের থেকে মানসী গঙ্গা যদি সোজা পথ দিয়ে যায় তাও 5 কিলোমিটার 4 কিলোমিটার, আর যদি এদিক থেকে উল্টো দিক থেকে যায় তাও 5 কিলোমিটার, যেদিক দিয়ে যায় 4-5 কিলোমিটার রাস্তা। সমস্ত সখীরা তারা তখন নিজের নিজের স্বর্ণ কলস নিয়ে হেঁটে হেঁটে যায় মানসী গঙ্গায়। এইভাবে অনন্ত সখীরা তারা মানসী গঙ্গা জল এনে প্রিয়াজির কুণ্ডের মধ্যে ঢালতে লাগল। জল দিলেই নিচে চলে যায়, কিছুই দেখা যায় না। এই লীলা করতে করতে সখীরা তো একেবারে ক্লান্তা শ্রান্তা ঘর্মাক্ত কলেবরা। কি করবেন? জল এনে হাজার হাজার কলসি লক্ষ লক্ষ কলসি ঢালেন আর নিচে চলে যায়। তারা তখন বিপদে পড়ল, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো হাতে, কারো ঘাড়ে, কারো মাথায়, আবার এদিকে ঘেমে তরতর অবস্থা। সবাই নিজেদের কলসিগুলোকে পাশে রেখে মাথায় হাত দিয়ে বলছেন রাধে এ জল এনে এনে তো আর পারা গেল না, এ তো খিদাও লেগে গেল, আবার এদিকে শরীরও খারাপ হয়ে যাচ্ছে, শরীর আর কতক্ষণ টিকবে আমাদের এইভাবে জল এনে এনে ভরা যায়? কৃষ্ণ মজা দেখছে সখীদের, আনো আনো জল বয়ে বয়ে আনো, তার ভারী ভালো লাগছে। আরে যাও ওই মানসী গঙ্গার জল এনে ভরলেই তোমাদের ভালো জল শুদ্ধ জল হবে, যাও যাও বসে দেখো না। গোপীদের রাগ হচ্ছে, বলছে তুমি চুপচাপ বসে থাকো, তুমি আমাদের লীলা দেখে বেড়াচ্ছ নাকি, রাগও হচ্ছে। সমস্ত সখীরা তারা যুক্তি করল, যুক্তি করে কৃষ্ণকে বলছেন দেখো তুমি তো অনেক কিছুই করতে পারবে, আমরা তোমার সখী, তুমি আমাদের জন্য এতটুকু করতে পারবে না? হ্যাঁ আমার কুণ্ডের জল নাও। বলছে না না তোমার কুণ্ডের জল আমরা দেব। তাহলে কি করবো বলো? তুমি এক কাজ করো, ওই যে যত যত তীর্থদের তুমি ডেকেছিলে তাদেরকে পুনঃ আহ্বান করো, তাদেরকে পুনঃ আহ্বান করো তোমার রাধের কুণ্ডের জন্য। আর মায়েদের কথা একটু রসালো হয়, একটু শ্রুতি মধুর হয়, গোবিন্দ বলেও গেলেন। আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক। দেখতে দেখতে শ্রী গোবিন্দ সমস্ত তীর্থদের চিন্তন করার সঙ্গে সঙ্গে সমস্ত তীর্থ পুনঃ প্রকাট হলেন এই রাধারানীর কুণ্ডের মধ্যে। একমাত্র সমস্ত তীর্থদের রাজা হচ্ছে পুষ্কর, তিনি আসতে খানিকক্ষণ বিলম্ব করলেন। তিনি যখন এলেন, এসে হাত জোড় করে গোবিন্দের চরণ বন্দনা করে, সখীদের চরণ বন্দনা করে বলছেন যে আমার একটু বিলম্ব হয়ে গেল। সর্বান্তর্যামী শ্রী গোবিন্দ তিনি কি বলছেন যে হে পুষ্কর রাজ, তুমি হচ্ছে সমস্ত তীর্থদের রাজা, তোমার আসার বিলম্বের কারণটিও আমি জানি। তুমি শ্রী গুরুদেবকে স্বয়ং করিয়ে দিয়ে তার চরণ সেবা করে তাকে ঘুম পাড়িয়ে তুমি নিত্য অন্ন সেবা করো, এজন্য তোমার আর প্রার্থনা করতে হবে না, কোনো অপরাধ হয়নি। গুরু সেবা করার জন্য আমি তাদেরকে ছাড় দিয়ে দিই, তোমার কোনো অপরাধ হয়নি। বলছেন হে ভগবান আমরা কি করব এখন? বলছে তোমরা পুনর্বার আমার প্রিয়া সখীগণ, আমার রাধে যখন চাইছেন যে তোমাদের দ্বিতীয়বার দর্শন করে তাদের সম্মুখে তোমরা আমার প্রিয়া অর্থাৎ রাধা শ্রীমতী রাধারানী জীবের কুণ্ডে তোমরা বাড়ি রূপ ধারণ কর। যো আজ্ঞা প্রভু। সমস্ত অনন্ত তীর্থগণ রাধারানীর কুণ্ডের মধ্যে তারা বাড়ির রূপ ধারণ করে জলে একেবারে থই থই হয়ে গেল। বল শ্রীমতী রাধা রানী কি জয়, বল শ্রী শ্রী রাধা কুণ্ড কি জয়, বল জয় জয় শ্রী রাধেশ। এবারে রাধারানী সহ সমস্ত সখীরা রাধারানীর এই দিব্য কুণ্ডে তারা একেবারে মহা আনন্দে স্নান করতে লাগলেন, একে অপরের মধ্যে জলক্রীড়া করতে লাগলেন। এই করতে করতে রাত্রি অনেক হয়ে গেল। যদিও এই চৈত্র মাসে তখন না ঠান্ডা না গরম, তারা সারা দিনের ক্লান্তি অতি সুশীতল রাধাকুণ্ডের জলে তারা স্নান করে নিজেদের অনেক আনন্দ লাভ করলেন। তারা প্রত্যেকে বহুক্ষণ তারা এই রাধাকুণ্ডের জলে অবগাহন করলেন। সমস্ত সকলে আনন্দিত হয়ে শান্তি লাভ করে তারা উপরে উঠলেন। শ্রীমতী রাধারানী তিনি বললেন দেখো আমাদের আমার কুণ্ডের সঙ্গে আমার প্রিয়তমের কুণ্ড এক হয়ে যাওয়া দরকার। তাই রাধারানী নিজে স্বয়ং তিনি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের যে সঙ্গম স্থল তিনি এক করে দিলেন। বল রাধা কুণ্ড কি জয়, বল শ্যাম কুণ্ড কি জয়, দুই কুণ্ডের মিলন করিয়ে দিলেন, যাকে বলা হয় সঙ্গম স্থল। অদ্যাপিও সেই সঙ্গম স্থল রয়েছে। এখানে এর মানে এই নয় যে শ্যামকুণ্ডে পাপ বিধৌত জল, এটা তো লীলার পুষ্টির জন্য সখীগণ ব্যঙ্গোক্তি করেছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্নান করেছেন সেটা তো মহা মহাতীর্থ। তাই রাধাকুণ্ডে বা শ্যামকুণ্ডে যদি স্নান করা হয় তাহলে পৃথিবীর এমন কোন তীর্থ বাকি থাকে না যে তাতে স্নান করা হয়। অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল অনায়াসে লাভ করা যায়। বল শ্রী শ্রী রাধাকুণ্ড কি জয়, বল শ্রী শ্রী শ্যামকুণ্ড কি জয়। তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড উৎপত্তি আমরা প্রাপ্ত হচ্ছি আদি বরাহ পুরাণ থেকে। তো এখানে পুরাণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে যেমন আমার কাছে আমার রাধা রানী অতি প্রিয়, ঠিক সেই প্রকার আমার কাছে আমার রাধারানীর কুণ্ড রাধারানীর ন্যায় প্রিয়। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনিও এই রাধাকুণ্ডে স্নান করে রাধাকুণ্ডের রাজে তিলক করে আমাদেরকে দেখিয়ে গেছেন। পুরাণের মধ্যে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড তাদের যে মহিমা তা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। তার সারাংশ হচ্ছে শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন রাধারানী যেমন আমার প্রিয়, রাধারানীর কুণ্ড আমার সেই প্রকার প্রিয়। আর রাধাকুণ্ডে স্নান করলে তার কৃষ্ণ ভক্তি হবেই হবে, চৈতন্য চরিতামৃত। এবারে যখন এই অরিষ্টাসুরকে বধ করলেন তখন দেবশ্রী নারদের যা কাজ তিনি তাই করা আরম্ভ করলেন। দেবশ্রী নারদ গেলেন মথুরাতে কংসের নিকটে। কংসের নিকটে গিয়ে কংস তো এতদিন ভালোই ছিলেন, যাক শত্রু ও যত সব অসুর পাঠাচ্ছিল অন্তত বাইরে বাইরে মরছিল। এবার নারদের যুক্তি শুনলে ঘরে এসে মার খেতে হবে, সেই যুক্তি দিচ্ছেন। নারদ গিয়ে বলছেন দেখো এখনো তোমার মগজে ঢুকলো না তুমি কেমন রাজা। না না হে গুরুদেব কি ব্যাপার, কংস বলছে কি ব্যাপার গুরুদেব আপনি খুলে বলুন ভালো করে বলুন। বলছেন আরে তোমার মাথাটা এতই মোটা তুমি এখনো বুঝতে পারোনি, তুমি তোমার কারাগারের মধ্যে যে কন্যাটিকে তুমি হত্যা করতে গিয়েছিলে সে হচ্ছে ওই যশোদার গর্ভ থেকে জন্ম নিয়েছিল, ও যশোদার কন্যা। আর এই দুই বালক এ হচ্ছে বসুদেবের দুই পুত্র, দেবকীর থেকে হয়েছে কৃষ্ণ, অপর পত্নী রোহিণীর থেকে হয়েছে বলরাম, তুমি এটাও বুঝতে পারো না। বুঝতে তো পারলাম কিন্তু এখন কি করি, শত্রুকে ঘরে আনার বুদ্ধি দিচ্ছে। বলছে যে তুমি তাহলে এক কাজ করো, এই তো সম্মুখে ধনুর্যজ্ঞ, দেশ বিদেশ থেকে বহু লোক আসে, তুমি ওই দুই ভাই কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে এখানে আনো, তোমার সল মুষ্টিক তোষণ তারপরে কুবলয়া পিঠ হস্তি এদের দ্বারা তুমি কৃষ্ণকে মেরে ফেলতে পারবে। যদিও কংস আর কটা দিন বাঁচত কিন্তু তাড়াতাড়ি মরতে চলেছে এই নারদের যুক্তিতে। শত্রু বাইরে ছিল ভালোই ছিল, বলছেন শত্রুকে তুমি ডেকে নিয়ে এসো মেলা দেখার জন্য নিমন্ত্রণ দাও। ঠিক তাই করলেন, বলছেন এটাই ঠিক। আর এই বসুদেব দেবকী এই দুটো শয়তান এই দুটোকে আবার বেঁধে কারাগারে পড়ো বুদ্ধি। যদিও দেবকী বসুদেব জেল থেকে বাইরে ছিলেন, এই নারদের যুক্তি শুনে আবার তাদের লোহার শৃঙ্খলে বন্ধ করে আবার কারারুদ্ধ করলো কংস। আর অক্রূরকে পাঠাবে এই চিন্তা নিচ্ছে। এই সুযোগে নারদ ব্রজে এসেছে। নারদ ব্রজে এসে তখন কৃষ্ণকে স্তব স্তুতি করে বলছেন হে প্রভু আপনার বহু লীলা আমি দর্শন করলাম, এতাবন কাল পর্যন্ত আপনি সেই পুতনা মক্ষণ থেকে আরম্ভ করে রাসলীলা অরিষ্টাসুর বধ পর্যন্ত আমি দেখে খুব আনন্দিত হলাম। এখন আপনি মথুরায় গমন করবেন, সেখানে রজক বর সুদামা মালিকে কৃপা, শৈরন্দির প্রতি কৃপা, কুবলয়া নামক হস্তিকে বধ, মাহুতকে বধ, চানুর মুষ্টিককে বধ করবেন, তারপরে আপনি দুরাত্মা কংসকে বধ করবেন, ইত্যাদি সম্পূর্ণ লীলা কাহিনী নারদ আগের থেকে যান বলছে। সেই সমস্ত দেখার জন্য আমার মন বড়ই উতলা হয়ে উঠেছে। দেবশ্রী নারদ সম্পূর্ণ লীলাকে অল্প অল্প তুলে ধরে যেগুলো হয়ে গেছে সেগুলো বললেন, আর যেগুলো হয়নি সেগুলো নারদ জানেন। বললেন, আমি সেই সমস্ত লীলা দেখার জন্য একেবারে তৃষ্ণার্ত, আমি একেবারে ব্যাকুল, আপনি কৃপা করুন যাতে আপনার সমস্ত লীলা আমি দেখতে পাই। স্তুতি করে দেবশ্রী নারদ তিনি আপন স্থানে প্রস্থান করলেন। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই যে অসুরগণকে বধ করলেন, এছাড়াও আরো আরো অনেক অসুরদের বধ করেছেন, যেমন কেশী দৈত্যকে বধ করেছেন। কেশী দৈত্য ঘোড়ার রূপ, তা একবার এই কেশী দৈত্য সে পৃথিবীর উপরে যখন ছুটে ছুটে ব্রজমণ্ডলের দিকে আসছে, তখন কি হচ্ছে, এই সম্পূর্ণ মেদিনী অর্থাৎ পৃথিবী একেবারে কম্পমান অবস্থা, এত বিশাল হ্রস্ব রব করছে, চতুর্দিকে সকলে জন মানব পশু পক্ষী তারা পর্যন্ত ভয়ভীত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্যই তার আগমন। তা যখন প্রভুকে হত্যা করার জন্য তিনি আসছে, এই দৈত্য আসছে কেশী, তখন ভগবান তিনিও সম্মুখে হলেন, যুদ্ধ হবে। এই কেশী দৈত্য হ্রস্ব রব করে প্রথমে এসে শ্রীকৃষ্ণের দিকে এসে পেছন দিকের দুই পা দিয়ে প্রভুকে প্রহার করতে গেলেন। প্রভু তো আর বলদেবের মতো না, বলদেব যেমন সেই তালবনে পদ দ্বারা প্রহার করেছিলেন গর্ধবরা, কিন্তু শ্রীকৃষ্ণ বড় চালাক, যখন দুই পা দিয়ে কেশী দৈত্য জোড়া পায়ে কৃষ্ণের বক্ষে পদাঘাত করতে যাবে, কৃষ্ণ একটু সরে গেলেন। এবারে আবার ক্রোধিত হয়ে তখন হা করে আসছে, যখন হা করে আসছে প্রভু তাকে এমন ভাবে ধাক্কা মারল সে দূরে পড়ে গেল। এবারে আবার মুখ বেদান করে শ্রীকৃষ্ণকে গিলে খাওয়ার উপক্রম করছে। ভগবান তার কাছে তো কিঞ্চিত শক্তি প্রয়োগ করলেই বহু কিছু, তা যখন হেরস্যা রব করতে করতে কেশী দৈত্য প্রভুকে গিলে খাওয়ার উপক্রমণ করে আসছে, প্রভু কি করলেন, তার বাম বাহুটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর হাতটা বড় করছে। শরীর একরকম আছে, হাত বড় হচ্ছে। এবারে হাতটা যখন প্রভুর বড় হচ্ছে, দেখতে দেখতে তার গলা রুদ্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এবারে প্রভু কি করলেন, নিজের হাতটা লোহার মতো গরম করলেন। লোহার মতো যখন গরম করলেন, কেশী দৈত্যের সমস্ত দাঁতগুলো যেন আগুনে ঝলসে পুড়ে ছাই হয়ে বাইরে বেরিয়ে। দেখতে দেখতে প্রভু এই এত বিশাল কায়, দেবতারাও যাকে ভয় করে এই অসুরকে, কি করলেন, অনায়াসে বধ করলেন। বল কেশীমর্দন ভগবান কি জয়। শ্রীমদ ভাগবতে এই কয়েকটি অসুরের বর্ণনাই আছে যা আমরা শ্রবণ করলাম, কিন্তু পুরাণ অন্তর্গতে আরো আরো অনেক অসুর এসেছিল শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। কংসের আর ঘুম নেই, সে তখন চতুর্দিকে কৃষ্ণই আর কৃষ্ণ দেখে, যেদিকে দেখে সেদিকেই কৃষ্ণ দেখে, কৃষ্ণময় জগৎ। এমনকি তার এই রকম অবস্থা, সে যদি জলে স্নান করতে যায় জলের মধ্যেও কৃষ্ণ দেখে, কারো যদি চোখের মণি দেখে চোখের মণির মধ্যে কৃষ্ণ দেখে, এমনকি তার যদি ডালের ভিতরে ভাজা জিরা থাকে তার মধ্যেও কালো কালো কৃষ্ণ দেখে, কৃষ্ণময় জগত তার, তখন তার সর্বদাই কৃষ্ণময় দেখে ভয়ে, ভয়াত কংস দেশাত চৈত্যাদয় নৃপ ইত্যাদি আসবে সে প্রসঙ্গ আমরা আগামীকাল মথুরা লীলা, খুব সুন্দর আমাদের আগামী দিনের পাঠ হচ্ছে অন্তিম দিবস, আমরা সেখানে সেগুলো শ্রবণ করব। সমস্ত দিকেই সে কৃষ্ণ দেখতে থাকে, ঘুম নেই। অক্রূরকে খবর পাঠালেন, অক্রূর পরম ধার্মিক শ্রীকৃষ্ণের কাকা, অক্রূর কংসের কাছে যখন এলো ভাবছে এই দুষ্ট আমাকে না জানি কোন কাজে লাগায়। কংস তার কর্মর্দন করলেন, বসার জন্য সিংহাসন প্রদান করলেন, এবারে আসল কথা এলেন, বলছেন দেখো অক্রূর তুমি আমার বন্ধু। আরে দুষ্টদের আবার বন্ধু হয় নাকি? দুষ্টরা তো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বন্ধুত্ব স্থাপনা করে। আচ্ছা কি করতে হবে মহারাজ, আমার কি আপনি কি আজ্ঞা করতে চাইছেন সেটা বলুন। বলছেন দেখো দেবশ্রী নারদের থেকে আমি জানতে পারলাম এই বসুদেবের দুই পুত্র হচ্ছে কৃষ্ণ বলরাম, এই বসুদেবের দুই পুত্রই আমার সমস্ত যোদ্ধাদের মায়াবী রাক্ষস রাক্ষসীদের তারা হত্যা করেছে, তারা অনেক বড় যোদ্ধা, সাত ক্রোশব্যাপী গিরিরাজকে ধারণ করেছে, এই এখনই এখনই অরিষ্টাসুরকে কেশী দৈত্যকে বধ করেছে। তুমি এক কাজ করো, তুমি তাদের দুই ভাইকে ব্রজে নিয়ে এসো, তাদেরকে নিমন্ত্রণ দাও এবং বলো যে তোমার মামার সেখানে এই মথুরাতে এক ধনুর্যজ্ঞ হয়, দেশ বিদেশ থেকে লোকজন আসে, তোমরাও নিমন্ত্রিত। অপরদিকে মাহুতকে ডেকেছে, কুবলায়াপীঠ হস্তির যে মাহুত তাকে ডেকেছে, তাকে সব বুঝিয়ে দিল। যখন কৃষ্ণ বলরাম রঙ্গমঞ্চে প্রবেশ করতে যাবে তাকে বধ করে দেবে হাতির দ্বারা। এই কুবলায়াপীঠ 10,000 হাতির শক্তি ছিল তার মধ্যে, চানুর মুষ্টিক সল তোসল এদেরকে বললেন তোমরা নিজেদের মনের মতো একটি স্টেডিয়াম তৈরি করো যাতে কোনো কিছু কমি না থাকে, এবং কৃষ্ণ বলরাম এলেই তাদেরকে কৌশল করে বুদ্ধি করে একেবারে হত্যা করতে হবে। সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক করে ফেললেন। অক্রূর কাকা তিনি কংসের থেকে বিদায় নিয়ে ব্রজে অভিমুখে রওনা হলেন। তিনি ভাবছেন আহা আমাদের সেই কুলের দেবতা কৃষ্ণ বলরামের সাক্ষাৎ আমার হবে, প্রার্থনা করছেন প্রভুর কাছে হে ভগবান হে আমার কুলের দেবতার দয় আমি কি তোমাদের দর্শন প্রাপ্ত হব। অক্রূর কাকা পরম ভক্ত পরম ধার্মিক, তিনি জানেন কৃষ্ণ বলরাম সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ, তিনি চলেছেন ব্রজের পথে। ব্রজ পথ দিয়ে যেতে যেতে তার মধ্যে কত প্রকার ভাবনা উৎপন্ন হতে লাগল। অক্রূর কাকা পথে যেতে যেতে দেখছেন ছোট ছোট চরণ মাটিতে অঙ্কিত হয়ে আছে, তার মধ্যে রথ বজ্র চক্রাদি আদি চিহ্ন, ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন প্রতিলক্ষিত হচ্ছিল। তিনি রথের থেকে বারংবার নেবে, যখনই প্রভুর চরণ চিহ্ন দেখেন, কৃষ্ণ বলরামের চরণ চিহ্ন দেখেন, সখাদের চরণ চিহ্ন দেখেন, তিনি সাষ্টাঙ্গে সেখানে লুটোপটি খান, দণ্ডবাদ প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অঙ্কিত হয়েছে সেই রজ সর্বাঙ্গে তিনি লাগিয়ে দেন। কোথাও যেতে যেতে ব্রজের মহিমা, কোথাও ঝর্ণা, কোথাও গিরি পর্বত ইত্যাদি দর্শন করতে করতে, কৃষ্ণ মহিমা কীর্তন করতে করতে তিনি গোধূলি লগ্নে পৌঁছালেন নন্দ মহারাজের গৃহ সমীপে। ব্রজে এই অক্রূর পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ব্রজে নেবে এলো এক দুঃখের ছায়া। কারণ কৃষ্ণ বলরামকে নিতেই তো এসেছে। কৃষ্ণ বলরাম তখন কি করছিলেন, গাভী দহন করছিলেন, গোপীরা সেখানে দাঁড়িয়েছিলেন। অক্রূর নেবেই চিনতে পারলেন গৌরবর্ণ আর এই নীলাভাব নীলাভাযুক্ত কৃষ্ণ, উভয়কে তিনি প্রণাম করলেন। কৃষ্ণ বলরাম বললেন, কাকাজি এ কি করছেন? আলিঙ্গন দান করলেন। তারপরে তার সুন্দর অন্ন ব্যঞ্জনাদি প্রদান করলেন, সেবকদের দ্বারা পদ সেবা করালেন। এবারে নন্দ মহারাজের সঙ্গে কথাবার্তা প্রারম্ভ হল, অনেক কথাই হল, একে অপরের মধ্যে বার্তা বিনিময় হল। অক্রূরকে বলছেন, প্রিয় অক্রূর, আমি জানি তোমরা ওই মথুরা প্রদেশে কেউ সুখে তোমরা আছো বলে আমি মনে করি না, কারণ এই দুরাত্মা কংস সর্বদাই প্রজাদের উপর অত্যাচার করে থাকে। সুতরাং তোমরা কেউ সুখে নেও সুখে যে থাকতে পারো না এটা আমি বুঝতেই পারি, ইত্যাদি অনেক কথা হলো। হওয়ার পরে নন্দ বাবা বলছেন, প্রিয় অক্রূর, তোমার আগমনের কি কারণ? বলছেন, হে মহারাজ, আমি কৃষ্ণ বলরামকে কংসের পক্ষ থেকে নিমন্ত্রণ দিতে এসেছি। সেখানে প্রতি বছর ভগবান মহাদেবের ধনুষের পূজা হয়, মেলা হয়, তাদের দু ভাইকে এবং আপনাদেরকেও আমন্ত্রণ করেছে। মা যশোদা তিনি বলছেন, না, এ কোনো মতেই সম্ভব না, আমার লালা, আমার কানাই, আমার বলাই আমাকে ছেড়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বান্তর্যামী, তিনি বললেন, মা দেখো, আমরা তো সেই জন্ম নিয়েছি তখন থেকে এই বনে মাঠে ঘাটে গরুদের সঙ্গেই থাকি, তুমি কি চাও না যে আমি একটু গিয়ে শহর দেখে আসি? মা যশোমতীর কোন প্রকারেই ইচ্ছা নয়, কিন্তু যোগ মায়া মায়া বিস্তার করে মায়াকে খানিকটা কম করে দিলেন। শ্রীকৃষ্ণ তিনি বললেন, মা আমি একটু শহর দেখতে চাই, এটা তুমি চাও না? আমি তো অতি সত্তরে ফিরে আসব, বাবাও তো যাবে, বাবার সাথেই চলে আসবো, ঠিক তো? দেরি করবি না তো? না। মা যশোমতী তৎক্ষণাৎ রন্ধন সরায় গিয়ে কানাই যা যা খেতে ভালোবাসে সেই সমস্ত অনেক কিছু তৈরি করা আরম্ভ করল। দুই চক্ষু থেকে অনর্গল জল বেরোচ্ছে, রোদন করছেন। পুত্র বাৎসল্যে মাতার স্তন্য দুগ্ধ ফলিত হতে লাগলো। দুঃখ হচ্ছে যে কানাইকে ছেড়ে আমি কি করে থাকবো? কিন্তু কানাই বলছে শহর দেখবে, ঠিক আছে শহর দেখে আসুক, কিন্তু নিজে কান্নায় ভেঙে পড়ছেন। এই খবর যখন ব্রজবাসীরা ব্রজ গোপীরা জানতে পারল, ব্রজ গোপীরা তারা বিলাপ করতে লাগলো, অতি ভয়ঙ্কর বিলাপ। তারা বলছে, এই ব্যক্তির নাম অক্রূরকে রাখল। অক্রূর মানে কি? যার মধ্যে কোন ক্রূরতা নেই, তিনি অক্রূর। এই ব্যক্তি আমাদের প্রাণের ধনকে প্রাণের সম্বলকে কেড়ে নিয়ে চলে যাবে, এই ব্যক্তির নাম অক্রূর রাখাটা ঠিক হয়নি, এই ব্যক্তির নাম ক্রূর রাখতে হতো। ব্রজগোপীরা অক্রূরকে ক্রূর বলে ডাকেন, কেন? তাদের প্রাণনিধিকে তাদের হৃদয় থেকে তাদের ব্রজধাম থেকে নিয়ে চলে গিয়েছে, তাই তারা ক্রূর বলে ডাক। সমস্ত গোপিনীগণ তারা বলছেন, হায় হায়, আমাদের এখন কি দশা হবে, আমরা কি নিয়ে বাঁচব, কিভাবে থাকব? তারা একে অপরের মধ্যে সকলে মিলে অনন্ত গোপীরা তারা ররুদ্ধমানা রোদন করতে লাগলো, এখন কি হবে? তারা এমনকি ভুল বকতে লাগলো, আমাদের প্রাণনাথকে আমাদের প্রাণবল্লভকে নিয়ে চলে যাবে এই ক্রূর, তার বাবা মা তাকে অক্রূর নাম কেন রেখেছিল, এ তো মহাক্রূর, আমাদের ব্রজের প্রাণকে সে টেনে নিয়ে চলে যাবে। তারা কান্নায় ভেঙে পড়ল। নন্দ বাবার সাথে কিছু গোপ কিছু সেবকেরা তারাও যাওয়ার জন্য প্রস্তুতি দিল। গোপীরা বলছে এই বুড়োদের মাথাগুলো খারাপ হয়ে গেছে, এরা এটা কেন বুঝতে পারছে না যে এই ক্রূর বুদ্ধি করে আমাদের প্রাণের সম্বলকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, এই বৃদ্ধগুলো বুঝতে পারছে না। কৃষ্ণ বলরাম তারাও প্রস্তুতি নিলেন যাওয়ার জন্য। নন্দ বাবা অনেক কিছু উপঢৌকন, কৃষ্ণ বলরামের জন্য অনেক খাদ্য সামগ্রী, কৃষ্ণের সখাদের জন্য তার আপন আপন মায়েরা তারাও অনেক কিছু খাবার সঙ্গে দিয়ে দিলেন। আগে আগে চলে গেলেন নন্দবাবা, নন্দবাবার সহযোগীগণ, অঙ্গরক্ষকগণ, সেবকগণ অনেক শকট নিয়ে চলে গেলেন। সাথে সাথে শ্রীকৃষ্ণের সখারা তারাও অন্য শকটে করে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বলরাম তারা স্বর্ণ রথে করে যাবেন অক্রূর কাকার সঙ্গে। সমস্ত ব্রজে যেন এক বিরহ এসে উপস্থিত হল। বনের পশু পক্ষী ময়ূর কোকিল তারা যেন রোদন করতে লাগল। তারা বুঝতে পারল যে আমাদের ব্রজে এক দুঃখের আধার নেমে এসেছে। তাদের মনের মধ্যে আভাস হয়ে গেল তারা প্রত্যেকেই কষ্ট পাচ্ছে। কৃষ্ণ বলরাম অনেকক্ষণ পর অতি দ্রুতগামী রথ অক্রূরের সাথে তারা রওনা দিলেন। সমস্ত ব্রজকুল কান্নায় ভেঙে পড়ল। তারা কি কত কিছু বলে দিয়ে বিলাপ করেছেন, সেই বিলাপ বর্ণনা করতেই কয়েকদিনের দরকার। তাদের বিলাপ, তাদের দুঃখ, তাদের আরতি, যেন তাদের প্রাণটাকে কেড়ে নিয়ে কেউ চলে যাচ্ছে। মা যশোমতী তিনি কানাই কানাই বলাই বলাই বলে বারংবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কানাই বলছে মা আমি তো আবার আসবো, তুমি কেন রোদন করছো, কয়েকদিনের জন্য তুমি নিজেকে শান্ত করতে পারো না? কিন্তু বারবার মূর্ছা, বারবার জ্ঞান ফিরে, কানাই কানাই বলাই বলাই বলে ফিট হয়ে পড়ে যান। সমস্ত গোপীগণ তারা তো পাগলের মতন কি যেন বলছে, রোদন করছে, অক্রূরকে গালিগালোচ করছে, নিন্দা করছে, কেন না আমাদের প্রাণের সম্বলকে নিয়ে চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে বিদায় দিয়ে তিনি চলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশরি তিনি রাধারানীকে দিয়ে দিয়েছিলেন। যখন ভগবান কিছু দূরে গিয়েছেন, সমস্ত গোপীগণ তাদের লোকধর্মকে ত্যাগ করল, লৌকিক ধর্মকে ত্যাগ করল, লজ্জাকে পরিত্যাগ করল। তারা বলছে আরে আমাদের লজ্জা আর কি, যদি আমাদের প্রাণটাই নিয়ে চলে যায় তাহলে আমাদের লজ্জা কি কাজে লাগবে। গোপীগণ লোক লজ্জা ছেড়ে পথের মাঝে প্রত্যেকে শুয়ে পড়ল। অক্রূরকে বলছেন হে ক্রূর, তুমি আমাদের প্রাণকে কেড়ে নিয়ে চলে যাচ্ছ, আমরা তো এমনি জীবনমৃত হয়ে যাব, আমরা এই কৃষ্ণের বিরহে আমরা মারাই যাব, তা অত কষ্ট করে মরব কেন, তোমার এই দিব্য বিশাল রথটি তুমি আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, আমরা এখনই মরে গেলে পরম শান্তি লাভ করব। সমস্ত সকলে রথের অগ্রে শুয়ে পড়লেন, তাদের লজ্জা বলতে আর কিছু ধরে রাখতে পারলেন না, যে আরে আমাদের প্রাণের সম্বল, আমাদের প্রাণটাই যদি চলে যায় আমরা মৃতের ন্যায় আরো কষ্ট অনুভব করব, বরঞ্চ এই ক্রূরের রথের চক্রে রথের চাকাতে আমরা মরে গেলে আমরা চির শান্তি লাভ করব। আমরা তো বেঁচে থাকবো বটে, কিন্তু মৃত ব্যক্তির ন্যায় আমরা ছটফট করে সর্বদা কৃষ্ণ চিন্তন করে, কৃষ্ণ চিন্তন করতে করতে আমাদের প্রাণটাই থেকে যাবে, না আমরা মরতে পারবো না আমরা বাঁচতে পারবো। সমস্ত গোপীগণ অক্রূরের রথের অগ্রে শুয়ে পড়লেন। অক্রূর রথ থামিয়ে দিলেন, আর কি করবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে সান্ত্বনা প্রদান করে বলছেন, হে আমার প্রিয়া গোপীগণ, ওঠো ওঠো, তোমরা ওঠো, দেখো আমাকে তো তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো কিনা, দেখো আমি তোমাদের কথা দিলাম, আমি আবার আসব। এই গোপীদের কর্ণকুহারে এখনো প্রভুর এই বাণী কর্ণের মধ্যে প্রতিধ্বনিত হয়, আমি আবার আসব। সমস্ত গোপীগণ তারা তো মুমূর্ষু প্রায়, তাদের যেন মৃত্যুকাল এসে সমুপস্থিত হয়েছে এমন তাদের অবস্থা। অক্রূর রথটিকে নিয়ে আগে বাড়লে, বহুদূর রথটা চলে গেল, রথের ধুলোগুলো আকাশে মিশে যাচ্ছিল। যতক্ষণ পর্যন্ত রথের ধুলো দেখা যাচ্ছিল, অপলক দৃষ্টিতে মা যশোমতী, সমস্ত ব্রজ মায়েরা, ব্রজবাসীরা, এমনকি ব্রজ গোপীরা, তারা অবাক হয়ে অশ্রু বিসর্জন করছিলেন। অনেকে তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল। নিদারুণ কষ্ট এই গোপীগণের যে বিলাপ, এ যদি কেউ একান্তে অধ্যয়ন করে তাহলে সে যত বড় পাখণ্ডী হোক না কেন, সে জল, চোখের জল ধরে রাখতে পারবে না। এত কারুণিক বর্ণনা এখানে রয়েছে। সমস্ত গোপীগণের সেদিন থেকেই যেন দুঃখের ছায়া চিরতরে তাদেরকে আক্রমণ করে রেখেছিল। শুধু এই ব্রজের ব্রজবাসীরা, ব্রজ গোপিনীরা তারা নয়, ব্রজের সমস্ত পশু পক্ষী, গাভী, হরিণ, হরিণীগণ, ময়ূর, ময়ূরীগণ, কোকিল, তারাও পর্যন্ত কৃষ্ণ বিরহে রোদন করত। একটি টিকার কথা মনে পড়ছে, যখন উদ্ধবজি মহারাজ, তিনি ভগবানের দ্বারা প্রেরিত হয়ে ব্রজে এসেছিলেন, উদ্ধবজি প্রশ্ন করছেন সমস্ত ব্রজবাসীদের যে এই ব্রজমন্ডলে আমি তো বহু জায়গায় তোমাদের সঙ্গে বিচরণ করে প্রভুর লীলাক্ষেত্র দর্শন করি, কিন্তু অমুক জায়গাতে একটি বৃক্ষ আছে, ওই বৃক্ষে সর্বদাই বর্ষা কেন পড়ে, অন্য কোথাও তো বর্ষা পড়ে না, সেখানে কিঞ্চিত কিঞ্চিত বর্ষা পড়ে কেন? প্রিয় শ্রীকৃষ্ণের প্রিয় সখারা তারা বললেন, প্রিয় উদ্ধব, তুমি ওই বৃক্ষের দিকে ভালো করে দেখনি, ওই বৃক্ষটিতে ব্রজের যত পক্ষী আছে তারা ওই এক জায়গাতে বসে, ওই বৃক্ষের মধ্যে বসে তারা কৃষ্ণকে আর দেখতে পায় না, তাই তারা রোদন করে, তাদের চোখের অশ্রু, চোখের জলই ওই বৃক্ষের তলায় সিঞ্চিত হয়, ওটা বৃষ্টি নয়। কৃষ্ণ বিরহে ব্রজের পক্ষী কুল একত্রিত হয়ে তারা অশ্রু বিসর্জন করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে শুধু ব্রজবাসীরা নয়, ব্রজের পশু পক্ষীরাও তারাও বিলাপ করত, গাভীরা পর্যন্ত তারা রোদন করত যে কোথায় আমাদের সেই শ্রীকৃষ্ণ, কোথায়? এই প্রকার অবস্থা। অক্রূর কাকা যেতে যেতে ভাবছেন, আহা, আমি এই গলিত কর্মটি আমার দ্বারাই সম্পাদন করা হলো, আমি সেই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের প্রাণের টুকরো স্বরূপ কৃষ্ণ বলরামকে বুদ্ধি করে নিয়ে বেরিয়ে চলে এলাম, হে ভগবান, আমি তো মহা অপরাধী হলাম। অক্রূর কাকা এই প্রকার চিন্তা করতে করতে যখন মধ্যাহ্নকাল হল, তিনি যমুনাতে স্নান করতে গেলেন। কৃষ্ণ বলরাম রথে বসে আছে, অক্রূর কাকা যখনই যমুনার জলে ডুব মারলেন, দেখছেন যে জলের তলায় কৃষ্ণ বলরাম রাখাল বেশে, সমস্ত বেদজ্ঞ ঋষিগণ বেদমন্ত্র উচ্চারণ সহকারে তার অর্চনা করছে, পূজা করছে জলের মধ্যে দেখছে। তিনি তাড়াতাড়ি করে জলের উপরে মাথাটা তুলে রথের দিকে দেখছেন, দেখছেন দুই ভাই, তারা অল্প অল্প ঈষৎ ঈষৎ হাস্য মুখ অক্রূরের দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে কয়েকবার তিনি নিচে দেখলেন কৃষ্ণ বলরাম, উপরেও কৃষ্ণ বলরাম। অনেকক্ষণ লাভ তিনি ফিরে এলেন উপরে, এসে কৃষ্ণ বলরামের চরণে প্রণাম করে বলছেন, প্রভু তোমার লীলা বড় অলৌকিক, আমার মতন সাধারণ জীব তোমার লীলাকে বুঝতে পারবে না। চললেন অক্রুর কাকা, যেতে যেতে মথুরায় প্রবেশ করার প্রথমেই অক্রুর কাকার গৃহ। অক্রুর কাকা বললেন যে হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা আমার গৃহেই অবস্থান করো। বলছেন না, যেখানে বাবা আছে সেখানেই আমরা যাব। নন্দ বাবা একটি শিবির তৈরি করিয়ে সেখানে ছিলেন সমস্ত সখাদের নিয়ে, কৃষ্ণের সখাদের এবং নন্দ বাবার সখাদের নিয়ে। কৃষ্ণ বলরাম নন্দ মহারাজ যেখানে দিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন। অক্রুর কাকা অন্তপুরে প্রবিষ্ট হয়ে রাজমহলে প্রবেশ করে কংসকে গিয়ে সম্পূর্ণ খবর বললেন যে আমি কৃষ্ণ বলরামকে এনেছি, যেখানে নন্দ বাবা ডেরা দিয়েছেন সেই শিবিরে কৃষ্ণ বলরাম অবস্থান করছে। তিনি আপন গৃহে চলে গেলেন। নন্দ বাবা জিজ্ঞাসা করছেন, আরে কানাই, আরে বলাই, আমি এসেছি গরুর গাড়িতে করে, কত আগে চলে এসেছি, তোরা দুই ভাই অত দ্রুতগামী রথে এসেও এত দেরি, এই সন্ধ্যার সময় তোরা ফিরে এলি। বলছেন বাবা কি করব, ওই অক্রুর কাকা একবার জলে ডুব মারে একবার ওঠে, পুরো ঘটনা তো বললো না। তারপরে তার নিত্যকৃত করতে করতে আন্ডিকাদি করতে করতে দেরি হয়েছে, আমাদের কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে বাবা, হাত পা ধুয়ে নে, আগে তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করে নে। ঠিক তাই করলেন। খাওয়া দাওয়ার পরে পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধারানীর কৃপা হলে আগামী দিবস অন্তিম দিবস আমরা মথুরা লীলা প্রারম্ভ করে যতদূর সময় অনুসারে যাওয়া যাবে আমরা ততটাই শ্রবণ করব। আগামী কাল ভাগবতের বিরাম দেওয়া হবে, আপনারা ভাগবতের পূজন করবেন, আপনারা যদি পারেন অল্প পুষ্প তুলসী আনতে পারেন ভাগবতে অর্পণ করার জন্য, এটা নিয়ম। কাল ভাগবতের বিরাম দেওয়া হবে, অদ্য পাঠের বিরাম এখানেই দেওয়া হল। আগামী দিন আমরা শ্রবণ করব অতি অদ্ভুত অতি সুন্দর আকর্ষণীয় মথুরা লীলা, খুবই সুন্দর, আমরা তা শ্রবণ করব। সুতরাং এখানেই অদ্য বিরাম দেওয়া হল। বল জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। বল শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। বল কাত্যায়নী মাইয়া কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী সুত শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। বল আপন আপন শ্রী গুরুদেব কি জয়। সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। সমাগতা মাতৃ মণ্ডলী কি জয়। আজকের আনন্দ কি জয়। বল জয় জয় শ্রী রাধে।